This track was downloaded from FusionBD.com.
আজ হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে মেন্টোস বার। মেন্টোস বাতি জ্বালাও শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিমেন তাজ রবি এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কিং রাজীব হাসান। যখন রাজীব হাসানের কথা বলি তখন আমার মনে হয় যে শ্রোতাদের কাছে রাজীব হাসানের কথাগুলো একটু খুলে বলা দরকার, শ্রোতাদের কাছে খুলে বলা দরকার। মেন্টোস বাতি জ্বালাও শোটা আমরা কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে করি, মেন্টোস বাতি জ্বালাও শো করতে গিয়ে আমাদের কি কি সমস্যা পোহাতে হয় রাজীবকে নিয়ে একটু বুঝায় আমাদের শোটা, একটা লাইভ রেডিও শো কিভাবে প্রচারিত হয়। আমাদের শোর একজন প্রডিউসার আছেন, তার নাম হচ্ছেন জাহিদ হাসান। পৃথিবীর সমস্ত শোর একজন প্রডিউসার থাকেন, আমাদের শোরও প্রডিউসার হচ্ছেন জাহিদুল ইসলাম, আমাদের শোর প্রডিউসার। আমাদের শো যখন শুরু হবে তার কিছুক্ষণ আগে থেকে জাহিদ আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকেন। যেমন শো শুরু হওয়ার 15 মিনিট আগে জাহিদ বলতে থাকে 15 মিনিটস টু গো, 5 মিনিট পর জাহিদ আবারও বলে 10 মিনিটস টু গো, তারপর আবারও বলে 5 মিনিটস টু গো। আমরা তখন বুঝে যাই শো শুরুতে আর 5 মিনিট বাকি আছে, আমরা তখন স্টুডিওতে ঢুকে পড়ি। স্টুডিওতে ঢোকার পর যেটা হয়, 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট করে 5 মিনিট পার হতে থাকে, ঠিক যখন শো শুরু হওয়ার জাস্ট 1 মিনিট মানে 60 সেকেন্ড সময় বাকি, তখন জাহিদ আমাদেরকে বলতে থাকে কাউন্ট ডাউন ফলো বলে সে গোনা শুরু করে 60, 59, 58, 57, 56, 55। এইভাবে জাহিদ যখন কাউন্ট ডাউন দিতে দিতে 30 আসে তখন রাজীব হেডফোন খুলে বলে বস আমাকে একটু বাথরুমে যেতে হবে। ফলে কি হয়, ফলে প্রতি সপ্তাহে আমাদের শো শুরু করতে দেরি হয়। তো এই দেরি হওয়ার কারণে আমরা ঠিক করেছি যে এভাবে দিনের পর দিন চলতে পারে না, আমরা যে কোনোভাবেই হোক এই সমস্যার সমাধান করব। মানুষের বাথরুম আসলে একটা রহস্যময় ব্যাপার, বাথরুম এবং ঘুম দুইটাই রহস্যময় ব্যাপার। কখন কখন কোনটা আমাদেরকে ডাকবে আমরা ঠিক জানি না। আমরা যেমন জানি না কখন আমরা প্রেমে পড়ব, আমরা যখন জানি না কখন আমাদের মনে প্রেমের ডাক আসবে, আমরা ঠিক তেমনি জানি না যে কখন আমাদের ঘুম পাবে, কখন আমাদের বাথরুম পাবে। এবং রাজীবেরও তাই হয়, ও শো শুরু করারও খুবই অ্যাটেন্টিভ একটা ছেলে। ও যে কাজটা করে রাজীব, যে কোনো কাজ অসম্ভব মনোযোগ দিয়ে করে, খুব সিরিয়াসলি করে যে কোনো কাজ। এবং শো শুরু হওয়ার মাত্র 1 ঘন্টা আগে আমি ABC রেডিওতে আসি, সেখানে রাজীব আসে কম পক্ষে 3 ঘন্টা আগে। কিন্তু তারপরেও এমনই দুর্ভাগ্য, শো শুরু হওয়ার ঠিক 30 সেকেন্ড আগে কোনো এক বিচিত্র কারণে রাজীবকে টয়লেটে যেতে হয়। এটা এক ধরনের মানে এক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার। এই সাইকোলজিক্যাল ব্যাপার থেকে বের হওয়ার আমরা অনেক চেষ্টা করেছি, রাজীবকে আমরা নিয়ে গিয়েছি সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকিয়াট্রিস্ট এটার কোনো সমাধান করতে পারেননি। আমরা রাজীবকে নিয়ে গেছি খাদ্য ও পুষ্টিবিদদের কাছে, তিনি এটা সমাধান করতে পারেননি। আমরা এমনকি গ্যাস্ট্রোলিভারের ডাক্তার পর্যন্ত রাজীবকে দেখিয়েছি, তিনিও রাজীবের এই সমস্যার কোনো সমাধান করতে পারেননি। কিন্তু তা বলে মেন্টাল বাতি জ্বালাও শো তো প্রতিবার 5, 6, 10 মিনিট দেরি করে শুরু হতে পারে না, কোনোভাবেই পারে না। এই জন্য আমরা ঠিক করেছি আমরা 2 স্টুডিও থেকে মেন্টাল বাতি জ্বালাও শো প্রচার করব। একটি মেইন স্টুডিও আর একটি অফসাইট স্টুডিও, সেটি থাকবে আমাদের ওয়াশরুম যেটা, সেই টয়লেটে, যাতে রাজীব শো শুরুর সময়টা ওইখান থেকেই আমাদের সাথে যোগ দিতে পারে। কাজেই এই প্রথমবারের মতো আমরা একটা দুঃসাহসিক কাজ করতে যাচ্ছি, আমরা সরাসরি রাজীবের সঙ্গে, রাজীব আমাদের সঙ্গে যোগ দেবেন টয়লেট থেকে। হ্যালো রাজীব। হ্যালো রাজীব, আমাদের শো শুরু হয়েছে বস। দিন শো শুরু হয়েছে, একটু কথা বলেন। হ্যালো রাজীব, রাজীব আমার না জাহিদ, আমরা আবার মেইন স্টুডিওতে ফিরে আসি। রাজীব হয়তো একটু মানে আমি জানি না রাজীব মাইক্রোফোন কোথায় ধরছে, আমাদের বোধ হয় রাজীবকে একটু প্রশিক্ষণ দিতে হবে যে ও বোধ হয় হ্যান্ড শাওয়ার এবং মাইক্রোফোন দুটো আলাদা করে ফেলছে, দুটো আমাদের প্যাচ লাগাই ফেলছে, যার ফলে আর কি এরকম একটা শব্দ চলে আসছে। তবে আমি আমার শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, প্লিজ শ্রোতা ভাই বোন বন্ধুরা, রাজীবকে নিয়ে হাসাহাসি করবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে বাথরুম আছে, মানুষের জীবনে যেমন জন্ম থাকলে মৃত্যু থাকবে, তেমনি একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে বাথরুম থাকবে। হোক সে রানি এলিজাবেথ, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে অ্যাঞ্জেলিনা জোলি, তাকেও বাথরুমে যেতে হয়। হোক সে আমাদের করাইল বস্তির আম্বিয়া খাতুন, তাকেও বাথরুমে যেতে হয়। রাজীবকেও বাথরুমে যেতে হয়। বাথরুম কোনো ছেলে খেলার বিষয় না, বাথরুম মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যদি ধরে নেই যে আমাদের বাংলা, আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের গড় আয়ু যদি 60 বছর হয়, তাহলে আমরা 20 বছর কিভাবে কাটাই জানেন? আমরা 20 বছর ঘুমিয়ে কাটাই। আর একটা মানুষ তার হোল লাইফ টাইমে বাথরুমে কাটায় 3 বছর। মানুষ থাকলে তার যেমন পেটের ক্ষুধা থাকবে, তেমনি মানুষ থাকলে, জীবন থাকলে, সেই জীবনে প্রাণ থাকলে, বিশেষ করে রাজীবের মতো প্রাণবন্ত ছেলে থাকলে তাকে বাথরুমে যেতেই হবে। যাইতো আমরা আবারও এই রাজীবের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করি। রাজীব, হ্যালো রাজীব, বস আমাদের শো শুরু হয়ে গিয়েছে, আমরা বাথরুমে একটা অস্থায়ী স্টুডিও স্থাপন করেছি, আপনি দয়া করে, হ্যালো বস বস আপনি দয়া করে মাইক্রোফোনটা আপনার মুখের কাছে নিয়ে আসেন বস, মানে আপনি মুখ বলতে বুঝেছি। আমার মনে হয় বন্ধ করো বন্ধ করো, এটা দায়িত্ব মাস হয়ে যাচ্ছে। রাজীবকে একটু আমাদের আর একটু ট্রেন আপ করতে হবে। রাজীব যেহেতু মানে আমাদের মানে আমাদের যেহেতু প্রডিউসার এই শোর একজন, আমাদের মনে হয় যে দুইজন প্রডিউসারকে আমাদের নিয়োগ দিতে হবে, কারণ একজন মেইন স্টুডিও থেকে আমাদের এই শোটা চালাবে, আর রাজীবের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার যে আর কি কনসোলটা চালাবে। আমাদের কনসোল চালাতে গিয়ে রাজীব ভুলভাল করে ফেলছে, মাইক্রোফোন হেডফোন সবদায় গুলাই ফেলছে, যে কারণে বারবার এরকম একটা মানে একটা অসাংবিধানিক একটা মানে কি বলবো একটা অভদ্র শব্দ চলে আসছে। তারপর আমরা ওয়েট করছি রাজীব বরং বাথরুম থেকে বের হোক, বের হলে আমাদের মধ্যে রাজীব হাসান যোগদান করবেন আমরা এই আশা করছি। এবং আমি আবারও আমাদের শ্রোতাদেরকে অনুরোধ করছি, প্লিজ রাজীবকে পচিয়ে কেউ SMS পাঠাবেন না, রাজীবকে নিয়ে প্লিজ কেউ হাসাহাসি করবেন না, রাজীবকে নিয়ে প্লিজ কোনো নোংরা অশ্লীল কথা বলবেন না, রাজীবকে নিয়ে কোনো কথা বলার আগে নিজের বুকে একবার হাত দিয়ে বলেন আপনি কি বাথরুম করেন না। রাজীবেরও বাথরুম পার, বাথরুম যে কোনো মানুষের জীবনের একটা স্বাভাবিক অংশ, এবং বাথরুম জিনিসটা কি পরিমাণ স্বাভাবিক আমি আপনাদেরকে বুঝাই, যে আমি যেটা বলছিলাম যে মানুষটা জীবনে পুরো 3টা বছর যদি তার আয়ু হয় 60 বছর, তাহলে তার জীবনে পুরো 3টা বছর তাকে বাথরুমে কাটাতে হয়। একইভাবে একটা মানুষ যেমন 20টা বছর তার জীবনে ঘুমিয়ে কাটায়। আমাদের আমরা মাঝখানে এই নিয়ম করেছিলাম, রাজীবকে আমরা স্টুডিওতে বেঁধে রাখতাম যাতে রাজীব কোনো অবস্থাতে বাথরুমে যেতে না পারে। এরকম একবার রাজীবকে বেঁধে রাখা হয়েছিল, বেঁধে রাখার পর রাজীব হাওমাও করে কান্নাকাটি শুরু করলো, এবং হাওমাও করে কান্নাকাটি করার পর আমাদের মনে হলো যে এই কাজটা খুবই অমানবিক হয়ে যাচ্ছে। এবং বাথরুম নিয়ে শুধু রাজীব না, বাথরুম নিয়ে আমাদের যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বা যারা স্কুলে বাচ্চারা পড়ে তাদেরকেও খুবই প্রবলেম পড়ছে। আমরা যখন একটা ক্লাসরুমে ক্লাস নিতে দেখি টিচারদেরকে, তখন বাচ্চারা প্রায় হাত তুলে বলে যে আমি বাথরুম করতে যাবো, টয়লেটে যাবো, এক পর্যায়ে টিচাররা খুবই বিরক্ত হয়ে যায় যে বারবার কেন, মানে বাচ্চাদের নিয়ম কি, একটা বাচ্চা যদি বাথরুম যেতে চায় আরো 10টা বাচ্চা সাথে সাথে এসে বাথরুমে যেতে চায়, এবং ফলে টিচাররা স্পেশালি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে যেগুলি খুব নামি দামি স্কুল, যেসব স্কুলের নিয়ম কানুন অত্যন্ত কড়া, সেই সব স্কুলে নিয়ম করে দেওয়া হয়েছিল যে কোনো অবস্থাতে যখন ক্লাস চলবে তখন ছেলেরা বা মেয়েরা কোনো অবস্থাতে বাথরুমে যেতে পারবে না। এবং এই নিয়মটা কলকাতাতেও করা হয়েছিল একবার, যে স্কুল চলার সময়ে ক্লাস চলার সময় কোনো বাচ্চা বাথরুমে যেতে হবে না, দুই ক্লাসের মাঝখানে যে ব্রেকটা থাকবে কারো যদি ওয়াশরুমে যেতে প্রয়োজন হয় তাহলে সে ওই ব্রেকে যাবে। এরপর কলকাতায় একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল, এই নিয়মটা করার পর অনেক বাচ্চা তার বাথরুম আটকে রাখতে গিয়ে কিডনির সমস্যা থেকে নানান ধরনের আন্তরিক সমস্যা পড়েছিল, এবং এই সমস্যা থেকে মুক্তির জন্য পরে সেই নিয়ম আবারও চেঞ্জ করা হয়। চেঞ্জ করার পর আবার নতুন নিয়মে ফিরে যায়, কিন্তু যখন এই ক্রাইসিসটা চলছিল তখন কলকাতার একটি ব্যান্ড আছে চন্দ্রবিন্দু, তারা এই ক্রাইসিসের উপর ভিত্তি করে একটা চমৎকার গান লিখেছিলেন, যে গানে ইংলিশ মিডিয়াম স্কুলে যারা কর্তৃপক্ষ আছেন, যারা এই অমানবিক এবং পাশবিক নিয়মটি তৈরি করেছিলেন তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের এই অমানবিক এবং পাশবিক কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবাদ করা হয়েছে। আমরা শুনবো চন্দ্রবিন্দুর সেই গানটি, এবং আশা করি এই গানের পর রাজীব হাসান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। শুনুন সেই গান।
তুমি বাংলায় বলবে না কথা, তুমি বাংলায় বলবে না কথা, তুমি টিফিনে খাবে না পাউ রুটি, বাচ্চার ফিটে যদি মিস বলে বাথরুম যাবে গুটি গুটি, ও হো 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 বাথরুমে যাবে গুটি গুটি, ও হো 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 বাথরুমে যাবে গুটি গুটি, কচি ছেলেদের চোখ হলো টেরা, কচি ছেলেদের চোখ হলো টেরা, বান্ধবীদের ড্রেস দেখে সেই ফ্রাস্ট্রেশনে বাথরুমে দেয়ালে বিজি বিজি আঁকে আর লেখে, ও হো 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 বিজি বিজি আঁকে আর লেখে, ও হো 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 বিজি বিজি আঁকে আর লেখে, একদিন সুন্দর সকালে এরকমই নামি দামি স্কুলে থার্ড পিরিয়ডে দেখা গেল এক ছাত্র ছোট্ট করে আঙুল তুলে, ও হো 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 ছোট্ট করে আঙুল তুলে, ও হো 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 ছোট্ট করে আঙুল তুলে, তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে না, তুমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলে, আর থার্ড পিরিয়ডে পেলো আবার, তোমার থার্ড পিরিয়ডে পেলো আবার, বসে থাকো চেপে চুপে প্যান্ট ভিজে ছুপ ছুপে চড়ে করে দেব সবার, ও হো 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 চড়ে করে দেব সবার, ও হো 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 চড়ে করে দেব সবার, বন্ধুরা দেখে হেসে হেসে আর প্রকৃতিও ডাকে ভালোবেসে, পেট তার ফেটে যায় সময় যে কেটে যায় এবারে বেঞ্চি যাবে ভেসে, হাই 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 এবারে বেঞ্চি যাবে ভেসে, হাই 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 এবারে বেঞ্চি যাবে ভেসে, তল পেটে হয় খুব যাতনা তাই মনে জাগে বিপ্লবী চেতনা, তল পেটে হয় খুব যাতনা তাই মনে জাগে বিপ্লবী চেতনা, আন্টিও ছোট ছিল
স্কুলে যেত, ক্লাসে যেত, তখন কি তার কিছু পেত না? অবশেষে জেগে ওঠে শশী, তো দিদি উনি আসলে দোষী তো, তাই সগর্বে করিল সে ঘোষণা,
আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আমি ফার্স্ট পিরিয়ডে গিয়েছিলাম, আর থার্ড পিরিয়ডে যাব আবার, আর থার্ড পিরিয়ডে যাব আবার, যেতে দিবি না কেন দিদি মনি তুই বাথরুমটা কি তোর বাবার, বাথরুমটা কি তোর বাবার,
তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তাজ রবি, এবং আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্সিং রাজীব হাসান, এবং মানে রাজীব যাই আবার আমাদের অস্থায়ী স্টুডিওতে একটু একটু কানেক্ট করবো, একটা রাজীবের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো রাজীব, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো রাজীব, বস আর কতক্ষণ, প্লিজ সত্যি কি চলে আসে, হ্যালো। আচ্ছা, যেহেতু ফ্ল্যাশের শব্দ শোনা গেছে তার মানে খুব সম্ভবত রাজীব তার কাজটা শেষ করে ফেলছে, এবং মেইন স্টুডিওতে, ইয়েস মেইন স্টুডিওতে রাজীব হাসান চলে এসেছেন, দা ইনবক্সিং রাজীব হাসান।
মানুষ মানে পুরুষ মানুষ দুইটা সময়ে হাঁপায়, আপনি জানেন, একটা সময় কথা আমি নাই বললাম, আর একটা সময় হাঁপায়, মানে দুটো দুইটা হাঁপানোর মধ্যে একটা উত্তেজনার ব্যাপার আছে। আজকে আমি হাঁপাচ্ছি অলমোস্ট, নিঃশ্বাস নেই।
হ্যাঁ আপনার মানে
আমি জাস্ট মিরপুর স্টেডিয়াম থেকে যে কিভাবে এই মাত্র কতক্ষণ খেলা শেষ হয়েছে, মাত্র 20 মিনিট কি 25 মিনিট আগে, এবং মিরপুর থেকে স্টুডিওতে যে আমি কিভাবে আসলাম সেটা আমি জানি, এবং এর মাঝখানে একটা ভয়াবহ ঘটনা ঘটছে। আমি প্রেস বক্স থেকে নেমে নিচে সিএনজি খুঁজছিলাম, হঠাৎ করে দেখলাম কোথেকে একটা মেয়ে এসে আমাকে জড়ায় ধরে, হুহু কান্না। আমি বলি প্লিজ ছাড়ুন, আমাকে ছাড়ুন, না তোমাকে ছাড়বো না, আমি বলি প্লিজ ছাড়ুন, আমাকে যেতে হবে, আমার কাজ আছে, না তোমাকে ছাড়বো না, তুমি আমার স্বপ্নের নায়ক, তুমি আমার শুধু নাও, তুমি সারা বাংলার স্বপ্নের নায়ক। আমি বললাম প্লিজ আপনি একটু বোঝাতে চেষ্টা করুন, আমাকে একটা স্টুডিওতে যেতে হবে, আমি জানি তোমাকে সারা বাংলাদেশ আজকে চায়, আমি জানি আজকে তোমাকে লাখো লাখো টিভি চ্যানেল তোমাকে চায়, লাখো লাখো রেডিও স্টেশন তুমি আমাকে চায়, শুধু কিন্তু আমাকে তুমি 2 মিনিট সময় দাও, 2 মিনিট আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে থাকবো। আমি কিন্তু কেন আপনি আমাকে জড়িয়ে ধরতেছেন কেন, তুমিই তো আজকে আমাদের স্বপ্ন, আমাদের সাধনার কেন্দ্রে তো তুমি। ভালো আশ্চর্য, মানে কেন বলেন তো, বললো সাকিব, সাকিব তুমি আছো জন্যেই আজকে বাংলাদেশের ক্রিকেটে এত বড় পরিবর্তন, সাকিব তুমি আছোর জন্যেই বাংলাদেশ আজকে 16 বছর পর পাকিস্তানকে হারিয়েছে, তুমি সব কিছু বদলে দিয়েছ। আমি বললাম যে আম্মা আমিও হাসান, সেও হাসান, কিন্তু সে সাকিব হাসান, আমি রাজীব হাসান। তার মেয়েটা একটু অন্ধকার ছিল তো বস, ঠিক মতো বুঝতে পারে, আমার আবার পরনে আবার বাংলাদেশ
জার্সি,
এবং মূল সমস্যা বাংলাদেশের জার্সি তো না, মূল সমস্যাতে আমি সাকিবের মতো দেখতে অনেকটা
এরকম
লম্বা একটু অন্ধকার, একটু ইমোশন যখন হয়ে যায়, মানুষ ইমোশনাল হয়ে যায় তখন একটু করতে হয়। তো আসতে তো দেরি হলো বস, কিছু মনে করবেন
না? আমি একদমই মনে করি না, আমি আমি আপনি আসতে দেরি করছেন এই জন্য আমি কোনো কিছু মনে করিনি। কিন্তু রাজীব আমি আপনাকে একটা কথা বলি বস, বাথরুমটা কিন্তু অবৈধ কোনো কিছু না, মানুষের জীবনে টয়লেটের একটা অপরিসীম গুরুত্ব আছে। আপনি যদি সেই গোপাল ভাঁড়ের গল্পে দেখেন টয়লেটের প্রসঙ্গটা আছে, এবং আমাদের প্রাচীন সাহিত্যের দিকে
গোপাল ভাঁড়ের কি
গোপাল ভাঁড়ের ভাঁড়ের গল্পে টয়লেটের ব্যাপক গুরুত্ব
কোন আছে, কোন গল্প?
এই গোপাল ভাঁড় রাজা গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলো যে আসল সুখ কোথায়, তো গোপাল ভাঁড় বললো ত্যাগেই আসল সুখ। তো রাজা এটা বিশ্বাস করলো না, ত্যাগেই আসল সুখ, ভোগে না। গোপাল ভাঁড় বললো না, কোনোদিন মানুষ ভোগ করে সুখ পায় নাই, মানুষ ত্যাগ করে সুখ পাইছে। রাজা গোপাল ভাঁড়কে উড়াই দিল, আরে ধুর তুমি জানো না কিছু না, আন্দাজে আমাকে তুমি কথা শোনাবা। এরপর গোপাল ভাঁড় একটা চালাকি করলো, একদিন রাজাকে নিয়ে সে একটা বিশাল নৌকায়, মানে নৌকা বললে ভুল হবে, একটা জাহাজ, বজরা যেটাকে বলা হতো, যে বজরায় রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, সে বজরায় নিয়ে ঘুরতে বের হলো। এবং সেই নৌকার ওপর অনেক খাবার দাবারের আয়োজন ছিল। রাজা সারাক্ষণ গপ 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 করে খাচ্ছে 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 খাচ্ছে। তারপর সেই বজরাটি গোপাল ভাঁড় একটা নির্জন দ্বীপে ভিড়ালো। ভিড়ানোর পর রাজাকে নিয়ে সেই দ্বীপের মধ্যে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে রাজার, সে মহারাজার বাথরুম পাইল এবং সে তীব্রভাবে অস্থির হয়ে গেছে বাথরুম। কিন্তু সেই নির্জন দ্বীপে কোনো বাথরুম নাই, কোনো বাথরুম নাই। রাজা এই বন থেকে ওই বনে যায়, দ্বীপের এই কর্নার থেকে ওই কর্নারে যায়, এখানে যায় সেখানে যায়, কোথাও টয়লেট নেই। রাজা যখন প্রচন্ড রকম মানে মারা যায় যায় অবস্থা, তখন গোপাল ভাঁড় রাজাকে একটা টয়লেটে বসায় দিল। রাজা বাথরুম করলো। বাথরুম করার পর বাথরুম থেকে বেরিয়ে রাজা কি বললো জানেন? ত্যাগের আনন্দ তুলনাহীন। আপনি রাজীব মানে পৃথিবীর সমস্ত মানুষ বাথরুমে যে আপনি বাথরুমে গেছেন, কিন্তু যে আপনার যে বাথরুমের টাইমিংটা সেটার সাথে একটু শো টাইমিং এর একটু একটু মানে পলিউশন হচ্ছে, যে আমাদের শো যখন শুরু হয় তখনই আপনার বাথরুম পায়। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনার মধ্যে শিশু সুলভ অনেক ব্যাপার আছে। আপনি বাচ্চাদের মতো কি বলেন, বাচ্চারা দেখবেন, যেমন আমার দুই বাচ্চা, তারা খুব খায় না, তাদেরকে যত কিছু বলা হয় তারা তাদের খাবারের ব্যাপারে তারা দারুণ অনীহা খাবারের ব্যাপারে, কিন্তু যখন তারা অন্য কারো বাসায় যায় তখন খাবারের জন্য পাগল হয়ে যায়, কিংবা বাসায় যখন কোনো গেস্ট আসে তখন তারা খাবারের জন্য পাগল হয়ে যায়, তখন তাদের সব কিছুই খেতে হবে। বাচ্চাদের যখন যেটা নিষেধ করা হবে যে এখন টিভি দেখো না, তখন তারা টিভি দেখতে চাবে। তো আপনাদের মধ্যে আপনার মধ্যেও রাজীব সেই ব্যাপারটি আছে, যে যেহেতু বারবার মানে এটা এক ধরনের অবসেশনের পর্যায়ে চলে গেছে, যে রাজীব বাথরুম যা করার সুর আগে করেন, সুর মাঝখানে টয়লেটে যান দরকার নেই। কিন্তু আপনার মন যেহেতু শিশুর মতো পবিত্র, একটা ক্ষুদে বালকের মতো চঞ্চল, একটা কচি হরিণীর মতো সে নিষ্কলুষ, সেহেতু আপনার একটা অবসেশন তৈরি হয়ে গেছে। যখনই জাহিদ শোর কাউন্টডাউন দেওয়া শুরু করে, কাউন্টডাউন ফলো বলে 60 থেকে 1 পর্যন্ত গোনা শুরু করে, তখনই আপনার বাথরুম পায়। এবং রাজীব বাথরুম বিষয়টাকে এত ছোট করে দেখবেন না, এটা লজ্জার কোনো বিষয় না বস, এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করার সুযোগ এসেছে। এবং আপনি জানেন বাথরুম এত গুরুত্বপূর্ণ, টয়লেট এত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে জাতিসংঘ 19 নভেম্বর বছরের একটা দিনকে ইন্টারন্যাশনাল টয়লেট ডে হিসেবে ঘোষণা করেছে।
দিনটা আমার জন্মদিন
না, আমার জন্মদিন না বস, তাহলে ইন্টারন্যাশনাল টয়লেট ডে। কাজী আপনি টয়লেটে ছিলেন বস, আমরা
আমি আপনাকে বলি রবি ভাই, আমরা আমাদের শোর অনেক শ্রোতা আছে যারা একনিষ্ঠ ভাবে আমাদের এই অনুষ্ঠানটা শুনে এবং অনেক দিন থেকে শুনে, এর মধ্যে কেউ ছুটে গেছে,
কি হচ্ছে
টুটটুটের শোক শুনে কি হবে, বাদ দিছে, আবার নতুন অনেকে আসছে। এদের মধ্যে একজন আছে যারা কখনোই ছেড়ে যায়নি, এরা হচ্ছে আমাদের খুবই লয়াল লিসনার,
লয়াল অ্যান্ড রয়্যাল,
লয়াল অ্যান্ড রয়্যাল। এই শ্রোতারা খুব ভালো করে জানে যে এই শোতে আপনি 3 বার দেরি করে আসছেন, ঠিক আছে, এর মধ্যে একবার ছিল কুরবানির ঈদ, একবার কি ছিল আমার মনে নাই, আরেকবার আপনি আসছিলেন, সেই ঘটনা তো আপনি নিজেই জানেন, আপনি এসেও আবার চলে গেছেন। এই শোতে গত 1 বছর ধরে অলমোস্ট আমি আপনার সঙ্গে এই আপনার এই নোংরা আমি দেখে যাচ্ছি, গত 1 বছরে আমি এই প্রথম একমাত্র দেরি করে আসলাম। তাও দেরি করে আসলাম একমাত্র কারণ, কারণ বস সবাই আপনার মতো স্বাধীন না, সবাই আপনার মতো প্রচুর অর্থবিত্তের মালিক না, কিছু কিছু মানুষের চাকর, এবং চাকর মানুষরা কি করে জানেন, চাকরগিরি করে, যেটাকে ভদ্রভাষায় বলা হয় চাকরি। তো আমরা যারা খেটে খাই, দিনে আনে দিনে খাই, তাদেরকে কাজ করতে হয়, তাদের নির্দিষ্ট নির্দিষ্ট একটা পেশা থাকে। আমরা শো করতে আসি পেটের দায়ে, আপনি শো করতে আসেন আপনার পপুলারিটি দরকার, আপনি সামনে ইলেকশন করবেন, তাই তো, আপনি এইবারই মেয়র ইলেকশনে দাঁড়াইতেন, এবার কোনো মত দাঁড়ান নেই, আপনার টাকা আপনি আপনি আমি প্রতি শো শেষে আমি যাদের কাছে টাকা নেই, আপনি টাকা নেন না, কারণ টাকা মানি ইজ নো প্রবলেম আপনার কাছে। আপনি রেডিওতে শো করেন, টিভিতে শো করেন, পত্রিকায় লেখেন, অমুক করেন তমুক করেন, আপনার পপুলারিটি দরকার। কিন্তু আমরা চাকরি করি, আমরা পেটে ভাতে খাই, এবং শুধুমাত্র চাকরির কারণে, আজকে আমি যেহেতু ক্রীড়া সাংবাদিক, আমাকে বাংলাদেশ দল জিতেছে এই জিনিসটা কাভার করে আসতে হয়েছে, যেন আমি খুবই লজ্জিত। তারপরও মানে উপায় ছিল না, তারপর আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমি জানি এই শোতে আমাদের যদি 20,000 শ্রোতা যদি শুনে থাকে, 50,000 শ্রোতা যদি আমাদের শুনে থাকে, 1,00,000 শ্রোতা যদি আমাদের এই শো শুনে থাকে, 9,99,999 জন আপনার জন্য শোনে, হয়তো একজন আপনার জন্য শোনে, হয়তো একজন আমার জন্য শোনে, সে আজকে কষ্ট পেয়েছে যে রাজীব কেন আসেনি, এবং সে আজকে কষ্ট পেয়েছে আমার অনুপস্থিতিতে। আমি জানি আপনি কি বলছেন, আমার রেডিও শোনার মতো অবস্থা ছিল না, কিন্তু আমি জানি আপনি খুবই লজ্জাজনক, ন্যাক্কারজনক, অশালীন কথা বলছেন, কারণ ভদ্র কথা বলা। আমি ক্রিকেট দিয়ে একটা কথা বলি, ক্রিকেটটা একটা কথা খুব প্রচলন, স্লেজিং বোঝেন তো আপনি,
আপনার সাথে শো করবো আর স্লেজিং এখন যেগুলি স্লেজিং,
তখন প্রশ্ন করতো অস্ট্রেলিয়ানরা কি একদমই ভালো কথা বলে না, উত্তরটা হচ্ছে হ্যাঁ বলে তো, কখন বলে, যখন তাদের মুখ বন্ধ থাকে। আপনি রবি ভাই তখনই সবচেয়ে সুন্দর ভালো ভালো কথা গুলো বলেন যখন আপনার মুখ বন্ধ থাকে, আপনার মুখ খুললে সেটা অস্ট্রেলিয়ানদের মতো অল টাইম স্লেজিং হয়। তো আজকে
তো রাজীব মানে
আরেকটা কথা বলি, বস আরেকটা, আপনি টয়লেটের কথা বললেন, তো টয়লেট নিয়ে একটা বাংলা, আপনি তো গোপাল ভাঁড়ের কথা বললেন, আমার একটা বাংলার একটা খনার বচন মনে পড়ে গেল, আমারও একটা মনে পড়ে গেল। আমি মনে করতাম বস আপনি খুব দুঃখী মানুষ, সত্যি বস আমি মেয়েদের কষ্ট সহ্য করতে পারি না। আপনি জানেন আমি নিখিল বঙ্গ নারী দুঃখ নিবারণ সমিতির একমাত্র সদস্য সভাপতি, মেয়েদের কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু একমাত্র পুরুষ আপনি যার কষ্ট আমাকে ছুঁয়ে যায়, কারণ আমি কাছ থেকে দেখি আপনাকে দুঃখী মনে হয় আমার। কিন্তু আজকে আমি সিদ্ধান্ত পাল্টাচ্ছি, আপনাকে আমি দুঃখী মনে করতাম যে কারণে আমার কাছে মনে হয় দুঃখী না, কারণ খনান বচনে আছে যে একবার টয়লেটে যায় সে হচ্ছে দুঃখী, যে দুইবার টয়লেটে যায় সেই হচ্ছে সুখী, আর যে কখনোই টয়লেটে যায় না সে হচ্ছে রোগী। রবি ভাই ডাক্তার দেখান, এটা কোষ্ঠকাঠিন্য বস কোনো ব্যাপার না, ইয়ে ইসুফ গুলের ভুষি খাবেন প্রচুর পরিমাণে, আর ইয়ে জাতীয় খাবেন, গ্যাস ফর্ম হয় এই জাতীয় খাবার খাবেন না, হ্যাঁ দুধ খাবেন না,
আচ্ছা
দুধের প্রতি আপনার খুবই ইয়ে, কখনই খাবেন না বস,
এমনি কর্নেস মিল্ক
না, কর্নেস মিল্কও খাবেন না, তবে ইসুকগুলের ভুষিটা সকালে একটু চিরতার পানি ইসুকগুলের ভুষিটা খাওয়ার চেষ্টা করবেন। কারণ হয় কি, এই যে রিসেন্টলি আজকে আপনার এক ভক্ত আপনাকে একটা জিনিস গিফট করছে, সেটা হচ্ছে কি মাউথ ওয়াশ নাকি কি মাউথ ফ্রেশনার, এই যে কি বলে মাউথ ফ্রেশনার, মাউথ ফ্রেশনার কেন ই করছে জানেন বস, আপনার মুখে দুর্গন্ধ আসছে শুধু এই জন্যই না, আপনার মুখ দিয়ে যেসব কথাবার্তা বের হয় কথাবার্তাগুলো দুর্গন্ধযুক্ত, কিন্তু মাউথ ফ্রেশনার যথেষ্ট না, আপনার জন্য আরো দুটা ফ্রেশনার দরকার ছিল, একটা হচ্ছে বডি স্প্রে যেটা আপনি গোসলও করেন না, অ্যাবডোটোফোবিয়া আক্রান্ত, হ্যাঁ আরেকটা বস এই যে আপনি বাংলাদেশের এত বড় গ্যাস সম্পদ পেটে নিয়ে চলাচল করতেছেন, বাংলাদেশের পেট্রো বাংলা জানি না বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোথায়, তারা সমুদ্রের ব্লককে খুঁজতেছে, সুন্দরবনে খুঁজতেছে, হরিয়ানায় খুঁজতেছে, অমুক জায়গায় খুঁজতেছে, ট্যাংরাটিলায় খুঁজতেছে, মাগুর ছাড়ায় খুঁজতেছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আসিবন্তাস রবি, রবির পেটে যে পরিমাণ গ্যাস আছে এইটা দিয়ে আগামী 100 বছর আমাদের জ্বালানি সমস্যা একদম সমাধান করা যায়। কারণ কি, কারণ রবির পেটটা হচ্ছে একটা চলমান বায়োগ্যাস প্ল্যান্ট, ঠিক আছে বস, কিছু একটা করেন, জাতির কাজে আসেন প্লিজ।
আপনি কথা বলবো না, আমি 100 মিনিট
আপনি বলে গেছেন,
বলি নাই
জন্য
দেখেন বস আপনার জন্য এই রেডিও শোর, এই রেডিও শোর একটা
নির্দিষ্ট করবো কি করবো না,
জাহিদ তুমি আমাকে বলো আমি এই শো করবো কি করবো
না, জাহিদ না
এই শোর একটা নির্দিষ্ট বাজেট আছে, ধরেন সেই বাজেট 10 টাকা ঠিক আছে, সেই 10 টাকার বাজেট এর মধ্যে 8 টাকা খরচ করে শুধু আপনার জন্য, আপনার জন্য 2-3 মিনিট লেটে হলে শো শুরু করতে হয়, দেখে আমরা একটা অস্থায়ী স্টুডিও আমরা চার্জে স্থাপন করছি, এবং সেটা আপনার দাবির মুখে আপনি কি করলেন, আপনি বললেন যে আমি বাথরুম থেকে আমি রাজীব হাসান তোমাদের সাথে আসি, তাতে কি করলেন, এটা আপনার মাউথ পিস দেওয়ার কথা ছিল কোথায় আর আপনি মাউথ পিস কোথায় ফিট করে দিয়েছেন,
একটা কথা বলি
আমি,
আপনি 20 মিনিট বলেন,
আপনি
25 মিনিট বলেন,
আমি বারবার আপনাকে বলবো রাজীব আপনি আমাকে যত কুৎসিত কথাই বলুন,
না আমি একটা কুৎসিত কথা,
যত কুৎসিত কথাই বলুন, আমি আপনি করেন আমাকে বাবার মতো, আপনার মতো কুসন্তান আমার কুসন্তানের বাবা আমি হতে চাই না, আপনার মতো কুসন্তানের কুপুত্রের ঠিক আছে কুপুত্রের আমি নিঃসন্তান ছাড়ে
এই গল্পটা
দরকার আছে, আমি মানে বিয়ে করব কিন্তু কিন্তু কোনো কিছুই করবো না, তা আপনার মতো
এক মেয়ে আমাকে জায়গা করছে জিজ্ঞেস করছে আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে, আঙ্কেল চিন্তা করেন সেলিটা তো আঙ্কেল আপনার আমার আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে, সে বলতে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে কি আমার জায়গা হতে পারে, আঙ্কেল মানে সে আঙ্কেলটার উপর জোর
গেছে, আঙ্কেল ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়,
আমি তখন তাকে বলছি তোমার জায়গা
ডাকলে আপনার প্রতি অবিচার করা হয়, আপনাকে ডাকা উচিত দাদু, আসলেই দাদু দাদু
না আমাকে আমাকে দাদা বলে,
দাদা না দাদু 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 না
আমি মেয়েটাকে কি বলছি শুনুন
না রাজি আমার
না না রবি আমি 30 সেকেন্ড লাগবে এইভাবে শো হইতে পারে না,
এইভাবে শো হবে
শো হইতে পারে না না না
একটা কথা তখন কথা বলতে
আমি বললাম 30 সেকেন্ড আপনি গেল শোয়ের প্রথম 25 মিনিট ধারা আমার নামে
হোটেল না শোর 25 মিনিট আপনি রিজয়েন করে শুনেন, শোর 25 মিনিট আপনার টয়লেটে ছিল এবং আমাদের শ্রোতারা যে ভয়াবহ অভিজ্ঞতা দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে এই অভিজ্ঞতা,
আমি খুবই টায়ার্ড এক্সস্টেড, আমি কালকে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠিক আছে এই নাসি বাহিনীর যে ক্যাম্পে লোকজন থাকতো তারও এরকম ভয়াবহ অভিজ্ঞতা মুখে হয়, তবে রাজীব আপনি প্রতিশ্রুতে এরকম 20-25 মিনিট দেরি করে আসুন এবং প্রাণ ভরে মন খুলে বাথরুম করে আসুন, কারণ আজকে আমি উপলব্ধি করলাম আপনাকে আমি সোর আগে বাথরুম করতে দেই না, এতদিন কি বিশাল ভুল করে আসছি, কারণ বাথরুম করার পর আপনার মুখে কথার যে খই ফুটছে রাজীব, আপনার ক্রিয়েটিভিটি যেভাবে বাড়ছে, আপনার মধ্যে উচ্ছলতা প্রাণবন্ততা যেভাবে চলে এসেছে, আপনার মধ্যে যেভাবে উদার ভাব চলে এসেছে, আপনি যেভাবে জলি মাইন্ডে কথা বলছেন, আপনার মনে যেভাবে আনন্দের জোয়ার বইছে, আপনার দেহে যেভাবে হিল্লোল খেলছে, আপনার চোখে যেভাবে আলোর ঝিলিক দেখা যাচ্ছে, আপনার ঠোঁটে যেভাবে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে, আপনার নাকে যেভাবে মানে যাই হোক আপনাকে আসলে বাথরুম করতে দেওয়া উচিত, আমরা এতদিন আপনাকে বাথরুম শোর কারণে বাথরুম পরে করেন আর একটু পরে যান বলে যে ভুলটা করছি রাজীব এই ভুল আর কোনোদিন আমরা করব না, আমাদেরকে আপনি ক্ষমা করুন,
আমি রবি আপনাকে শুধু একটা কথা বলবো যে বাংলাদেশ জেতার পরপরে আপনি আমাকে একটা টেস্ট করছেন আমার খুবই ভালো লাগছে মোবাইলে টেস্ট করছেন, আপনার মতো একটা মানুষের কাছে আমি অনেক আমাকে টেস্ট করছে, আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি কারণ সময় নেই যত দ্রুত সম্ভব ম্যাচ রিপোর্ট লিখতে হবে, আমি তখন ঝড়ের বেগে ম্যাচ রিপোর্ট লিখতেছি, তারপরও আমার মোবাইল সাইলেন্ট করা, আমি জাস্ট দেখতেছি যে কার কার মেসেজ আসতেছে, জাস্ট আপনি টেক্সট করছেন জন্য আমি ভাবলাম যে হয়তো শো রিলেটেড কোনো ঝামেলা হয়েছে যেন আপনি ইয়ে করছেন, আমি জাস্ট দেখলাম যে আপনি আমি খুবই অবাক হয়েছি যে আপনি শো রিলেটেড কোনো টেক্সট আমাকে করেননি, আপনি বাংলাদেশ জিতছে জন্য আমাকে টেক্সট করছেন, আমি রিয়েলি সারপ্রাইজ, অনেক অনেক ধন্যবাদ রবি আপনাকে, আমি ভীষণ খুশি হয়েছি আপনার টেক্সট পেয়ে, তবে বল বাংলাদেশ আজকে 3-0 গোলে জেতে নাই, এটা ফুটবল না বস বুঝছেন, এটা তো ক্রিকেট, ক্রিকেট আর কি বস গোলের কোনো ব্যাপার নেই এখানে, উইকেট আর রানের হয়, আপনি একটু মিস্টেক করে ফেলছেন, বাংলাদেশ আপনি লিখছেন বাংলাদেশ 3-0 গোলে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় রাজীব আপনাকে অভিনন্দন, ফুটবল আর ক্রিকেটের মধ্যে দুইটাই বল দিয়ে খেলা হয়
মানে বস আমি আমি ক্রিকেট শিখবো, আমি কষ্ট দিলাম নেট থেকে ডাউনলোড করে ক্রিকেট শিখবো, তো আমার
নেট থেকে কি
মানে মানে নেট আর কি মানে হাউ টু প্লে
আপনি তো ডাউনলোড
ক্রিকেট হ্যাঁ
আপনি তো নেটে ডাউনলোড করতে গেলেই তো
ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা যখন বাথরুমে আমরা যখন অস্থায়ী স্টুডিও থেকে আমরা যখন লাইভ করার চেষ্টা করছিলাম, তখন আমরা একটা বিচিত্র শব্দ শুনছি, মানে এই জায়গা থেকে, ঠিক আছে, যে আমার প্রশ্নটা হচ্ছে এই শব্দটা আপনি কিভাবে করবেন? এই শব্দটা মানে এটা না অদ্ভুত, মানে আমি অনেক অনেক শব্দ শুনছি, অনেক শব্দ শুনছি, এটার জন্য না বাস সেই রকম এক ধরনের কোয়ালিটি না থাকে ওর, সবাই পারবে না সব। আমার আমার ধারণা, মানে আমি ধারণা না আমার বিশ্বাস, বস পৃথিবীর কেউ এইভাবে এইভাবে কেউ এই শব্দটা করতে পারবে, মানে অদ্ভুত বস। মানে
এটা আমি খুবই জলি মাইন্ডে এই শোতে ঢুকছিলাম, আমি খুবই খুবই আনন্দ মুখর পরিবেশে ঢুকছিলাম, খরা হবে ঠিক আছে, কিন্তু এই সাউন্ডটা শোনার পর আমার মুড অনেকটাই অফ হয়ে গেল। কারণ আসিবেন্দ্র ছবি যে 27 ট্রিলিয়ন গ্যাস নিয়ে চলাফেরা করছেন, সেখান থেকে হয়তো আজকে আমরা কিছু পরিমাণ গ্যাস হারালাম, কাজেই লাগলো না। ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, আফসোস বাঙালি জাতি জানলো না এই গ্যাস আমরা কাজেও তো লাগাতে পারছিলাম,
সিগারেট ধরানোর কাজেও তো যখন ব্যাপারটা ঘটতেছিল। বাট কিভাবে করলেন
আপনি বস? একটু কর
না আমি বলি, আপনি ইত্যাদি অনুষ্ঠান দেখতেন না বস? ইত্যাদি ইত্যাদি এরকম একটা লোক আসছিল, তা সে পাথর খাইত, ইটের খোয়া খাইত, এবং পেটে বাড়ি মারলে ইটের খোয়া খক খক করে শব্দ করতো, এবং ওইটা খেয়ে সে বেঁচে আসছে। আরেকজন আসছিল, সে অন্ধ, কিন্তু সে যে কোনো গাড়িতে হাত রাখলে সে গাড়ির নাম্বার প্লেটের নাম্বার বলে দিতে পারত। আরেকজন লোক ইত্যাদি নিয়ে আসছিল যে জিব্বা দিয়ে তার না পার করে কপাল ছুঁতে পারে। এবং আমার মনে হয় রাজীব মেন্টস বাতি জ্বালাও শো কেবল আপনার জন্য না, আপনার বস একবার ইত্যাদিতে ট্রাই করা উচিত। আমরা হানি সংকেতের কাছে এই অডিও ক্লিপটা পাঠাবো।
লজ্জা লাগে না? বাংলাদেশের গ্যাস সম্পদ নষ্ট করছেন, লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আবার বড় বড় কথা বলেন, গ্যাস শব্দ আপনার পেটে আসছে জন্য কি গ্যাস আপনার
সম্পদ?
আজকে
শ্রোতাকে শ্রোতারা জানে যে কে বাস্তবে থাকে এবং কে এই শব্দ করে। যাই হোক,
আমরা হারাইছেন কেন? এই তর্ক করে চাই রাখতে পারেন নাই? গ্যাস হারাইছেন কেন? আপনার আমি হারাইছি
না? আপনি হারাইছেন। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসবিন দাস রবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান। রাজীব, দ্য ইনবক্স কিং, হাউ আর ইউ?
হ্যাঁ রে, খুবই খুবই ভালো আছি।
একটু বসেন বস, আপনার একটু বসা দাও।
আপনিও বসেন, আপনার
একটু বসেন বস, একটু বসেন বস। আমাদের একজন রেগুলার লিসেনার ছিল,
ছিল মানে কি, সে কি
আছে? আছে আছে আছে, মৌমিতা তাহের মৌ। এই মেয়েটা ফোন দিয়ে, সে একজন ডেন্টিস্ট পেশেন্ট, এই মেয়েটা ফোন দিয়ে প্রায় আমাকে পাঠাত, এবং এই মেয়েটা অন্ধভাবে আপনাকে সাপোর্ট করত বিভিন্ন লাইভ শোতে। সে আমাকে নানাভাবে নাজেহাল করত, এবং বিভিন্ন লাইভ শোতে সে আমাকে আঙ্কেল মামা কাকু চাচু টাকু এইসব ডেকে আমাকে বেদনার সাগরে ভাসিয়েছিল। আপনার জন্য দুইটা দুঃসংবাদ আছে। একটা হচ্ছে এই মেয়েটা যেহেতু ডেন্টিস্ট, সে আমাকে একটা অসাধারণ গিফট এক পাঠাইছে, হ্যাপি ডেন্টিস্ট ডে 2015। এটার ভেতর বস অনেক কিছু আছে, অনেক 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 অনেক
ফ্রি পাইছে, ওই জন্য
না মোটেও ফ্রি পাই নাই, ওটা কেনা
স্যাম্পল,
ঠিক আছে।
একটা মাউথ ওয়াশ
ওরস্টার প্লাস, এবং অ্যালকোহল ফ্রি,
অ্যালকোহল ফ্রি, এটা শুনে আপনি তো ব্যবহারই করবেন না
অ্যালকোহল ফ্রি। তারপর একটা হচ্ছে বস ক্যামোমিল ওরাল স্প্রে,
ক্যামোমিল, ইয়েস। এই ওষুধটা খাইলে বস, এই যে আপনাদের 4 মাস থেকে হচ্ছে না ব্যাপারটা, তাহলে এটা খান, এটা খান,
ওকে ওকে ওকে,
একদম লাইন ক্লিয়ার হয়ে যাবে।
আর দ্বিতীয়টা বস আমি একটু আপনাকে পড়ে শোনাতে ব্যাপারটা বলতে চাই, আপনি একটু চেয়ারে শক্ত হয়ে বসেন বস, এই মেয়েটা আমাকে একটা চিঠি লিখেছে, আমি পাতাগুলো
ফটোকপি কেন,
এক দুই তিন চার আট পৃষ্ঠার চিঠি,
হাতের লেখা তো আপনার মনে হচ্ছে, নিজে চিঠি লিখে নিয়ে আসি,
আট পৃষ্ঠার চিঠি, আমি এই আট পৃষ্ঠার চিঠি, আমি এই আট পাতার চিঠি এখন আপনাকে বসে বসে পড়ে শোনাবো,
আট পাতার চিঠি অবশ্যই পড়ে শোনাবেন, ফন্ডামে বাদ দেন, নিজে ফার্মেসিতে গিয়া ওষুধ কিনা, নিজে বাসায়
আমরা
হ্যান্ডরাইটিং টা দেখি,
এই যে দেখেন আমি এরকম সুন্দর হ্যান্ডরাইটিং খুব কম দেখছি, আর কম
চেষ্টা করছেন একটু অন্যরকম করার,
না খুবই
কিছু কিছু অক্ষর আছে না মানুষ পারে না, কারো হচ্ছে বিশেষ র, আপনার রয়
ওকে নিয়ে যদি আর একটা বাজে কথা বলেন বস, আমি আপনাকে,
আমি মৌকে নিয়ে তো বাজে কথা বলছি
না, অবশ্যই মৌকে নিয়ে আপনি, একটা মেয়ে আমাকে আট পৃষ্ঠার চিঠি লিখছে, আপনি এটাকে লাইট করে দেখতেছেন,
এ বিউটিফুল মাইন্ডস নামটা দেখছেন না,
আমি জাস্ট বস,
না না না,
এই চিঠি আমার, এই চিঠিটা আমাকে নিয়ে লেখে না, এই চিঠি আমাদের শোটা নিয়ে লিখছে, আমি চিঠিটা একটু পড়ে শোনাব,
না আপনি চিঠিটা অবশ্যই পড়ে শোনাবেন, এ বিউটিফুল মাইন্ডেড দেখছেন না, যে অনেক সিজোফ্রেনিয়া রোগীরা কি হয় কি, তার একটা কল্পনা জগতে বাস
কল্পনা থেকে, মানে আমার কথা হচ্ছে আড়াই
তিন ডাইজিং হয়ে ডুয়াল ডুয়াল ক্যারেক্টারে চলে যায়,
আমি নিজে নিজে
জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইট, আপনি নিজেই কখন যে আপনার ক্যারেক্টার থেকে বের হয়ে নিজেই রবির ভক্তে নিজেই নিজেকে চিঠি লেখেন, সেই চিঠি ভাস করে
ভালো
ভন্ডামি বাদ দেব,
বস ভন্ডামি অবশ্যই বাদ দেব, তবে বস এই চিঠিটা না পড়ে আমি কোনো অবস্থাতে থাকতে পারছি না, জাহিদ তুমি একটা রোমান্টিক মিউজিক দাও, এবং এই চিঠির শিরোনাম যদি আপনি শোনেন বস, মানে আমার কষ্ট লাগে কি জানেন, ইনবক্স কিং হচ্ছেন আপনি, আপনি এই মৌকে হাজার শব্দের ইনবক্স প্রতিদিন পাঠান,
মোটেও না আমি মৌ নামে আমার
অথচ মেটা আপনার সেই হাজার শব্দের ইনবক্সের উত্তর লিখল আমাকে, তাও ফেসবুকের মতো যান্ত্রিক বস্তুগত কোনো বিষয় না, সে হাতে চিঠি,
এবং আমি নিজেই এই গত সুর শ্রোতে কিন্তু তার আগের শ্রোতে বলেছিলাম, গত শ্রোতে বলেছিলাম ওই যে মোবাইলের গানটা যখন বাজানো হলো সুর শেষে বলেছিলাম যে কষ্ট করে হলেও হাতে এই চিঠিটা লিখো,
আপনি জাস্ট সেদিনটা শোনেন, প্রিয় তমেশু প্লিজ কষ্ট পাচ্ছি,
এটা হেডিং না, এটা সম্বোধন,
হ্যাঁ প্রিয় তমেশু আপনি আমার উপর প্রচন্ড রেগে আছেন, তাই আপনার রাগ ভাঙানোর জন্য এই চিঠিটা হলো একটা বৃথা প্রয়াস, আমি কিন্তু গুছিয়ে চিঠি লিখতে পারি না, তবে অনেক চিঠি লিখি নানা মানুষের কাছে যেগুলো কখনোই প্রাপকদের কাছে পৌঁছায় না, এই যে আপনাকে চিঠি লিখছি এটাও হয়তো কখনো পোস্ট অফিসের মুখ দেখবে না, কিন্তু আপনাকে চিঠি লেখাটা আমার জন্য খুব জরুরি, আমার কেন জানি খুব অস্থির অস্থির লাগছে, অস্থিরতা কমানোর জন্য আব্বাম্মুর সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, তারপর পড়তে বসে মনে হলো আপনাকে চিঠি না লেখা পর্যন্ত আমার মন শান্ত হবে না, রাজীব প্লিজ পার্সোনালি নিয়ে
নেন,
এটা হতেই পারে, আচ্ছা আপনি কি আমার হাতের লেখা পড়তে পারছেন, আমার এক স্যার সবসময় বলতেন আমার হাতের লেখা দেখলে মনে হয় তেলাপোকার পায়ে কালি মেখে সাদা খাতার উপর দিয়ে হেঁটে গেছে, তখন আমি ক্লাস ফাইভে পড়তাম, কিন্তু বড় হয়ে আজও হাতের লেখার খুব একটা উন্নতি হয়নি, মৌ আমি এই জায়গায় বলতে চাই তোমার হাতের লেখার মতো, মানে আমি আমি খুব দরিদ্র মানুষ না, কখনো মুক্তা নিজের চোখে দেখি নাই যে মুক্তোর কণাগুলো কেমন হয়, মুক্তোর টুকরোগুলো কেমন হয়, হিরে কেমন হয়, তোমার হাতের লেখা আজকে আমার হাতে শিউলির ফুলের মতো মনে হচ্ছে, এক গুচ্ছ মুক্ত দানার মতো মনে হচ্ছে, এক গুচ্ছ হীরক গুচ্ছের মতো মনে হচ্ছে, তাছাড়া হাত কাঁপছে তাই লেখা জড়িয়ে যাচ্ছে, আপনি তো লেখক, লেখকদের পর্যবেক্ষণ খুব ভালো হয়, বলুন তো এই চিঠি কি আমি এক বৈঠকে বসে লিখেছি, ধরতে পেরেছেন কি, আজ বৃহস্পতিবার ক্লাস শেষে রুমে এসে লিখতে বসেছি, আমার জীবনযাপনের ধরন অনেকটাই ফার্মের মুরগির মতো, কলেজ আর হোস্টেলে সীমাবদ্ধ, প্রকৃত ফার্মের মুরগির সাথে আমার মৌলিক পার্থক্য হলো আমি ডিম পারি না, চিন্তা করে দেখেন এই মেয়ের সেন্স অফ হিউমার দেখেন, প্রকৃত ফার্মের মুরগির সাথে সে নিজেকে তুলনা করতেছে, এটা একটা পার্থক্য সে বের করছে, এটা ডিম পারে না, তারপর সে আরো কি
লিখছে না, ওইটা কি হাতের লেখাটা একটু চেঞ্জ করতে পারছে, কিন্তু ভাষা
আমি অবাক হচ্ছি, আপনার
লেখক চাইলেও তার ভাষাটা চেঞ্জ করতে পারে না,
অবাক
হচ্ছে ভাষা এবং এর ভাষা
সুন্দর করে, মানে এত ঝরঝরে গদ্য,
হুবহু মিলে যাচ্ছে,
ঝরঝরে গদ্য বস,
এর
বাসমতি চালের চাল দিয়ে ভাত রান্না করলে যেরকম ঝরঝরে হয় না বস, এইরকম।
তারপর বস জটায়ুর একটা ডায়লগ আছে, ভেরি হাইলি সাসপিসিয়াস, ভাই
একটু শোনেন না,
খুবই সন্দেহজনক।
আর আরো আছে, আপনি কি বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীকে নিয়ে কোনো গল্প শুনেছেন? তাকে নিয়ে একটা মিথ আছে, চন্দ্রাবতী নাকি অন্য ধর্ম বা নিচু ধর্মের কোনো পুরুষের প্রেমে পড়েছিলেন। চন্দ্রাবতীর বাবা ছিলেন জমিদার, তিনি ব্যাপারটা জানার পর তার কন্যাকে একটা মন্দিরে আটকে রেখেছিলেন। তখন চন্দ্রাবতী সেই বদ্ধ মন্দিরে বসে কবিতা লিখতে শুরু করেন। বদ্ধ হোস্টেলে এসে আমার পক্ষে কবি চন্দ্রাবতীর মতো কাব্যচর্চা সম্ভব না, কেননা কবিতা আমার ভালো লাগে না, খুব বেশি কবিতা আমি পড়িও নি, কিন্তু পাঠ্য বইয়ের জসীমউদ্দিনের কবিতাটি পড়ে আমি তার ভক্ত হয়ে গেছি। ক্লাস 7-8 আমার প্রিয় কবির লেখা একটি অসাধারণ কবিতা পড়েছিলাম, প্রতিদান, আপনি নিশ্চয়ই জানেন কবিতা। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে খুঁজিয়া বেড়াই, যে মরে করেছে পর,
যে মরে করেছে পথের ভিখারী,
বস পুরাটা সে দেখে যা, সবকিছু কেমন গুলিয়ে ফেলছি, যা লিখবো বলে বসেছিলাম তার কিছুই লিখতে পারিনি, জানি না কেন আমি আমার অনুভূতিগুলো সুন্দরভাবে তুলে ধরতে পারি না। আমার প্রিয় লেখকদের মধ্যে শুধু জাফর ইকবাল স্যারের সাথে আমার একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল, স্যারকে কত কিছু বলবো বলে ঠিক করে রেখেছিলাম, তার কিছুই স্যারকে বলতে পারিনি, স্যারের সাথে আমি ভালোভাবে কথাই বলতে পারলাম না, আমার তো গলা শুকিয়ে কাঠ, স্যারের সামনে গিয়ে তোতলানো শুরু করলাম, অনেক কষ্টে স্যারকে একটা প্রশ্ন করেছিলাম, স্যার আপনার চিঠি লেখার ঠিকানা কি, আপনাদের প্রোগ্রামটা কিভাবে শুনতে শুরু করলাম এখন সেটা আপনাকে বলি, সে সময় আমার খুব দুঃসহ সময় যাচ্ছিল, আমি সরকারি মেডিকেলে চান্স পাইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টে ছিলাম, ফর্ম ফিল আপও করেছিলাম, কিন্তু আমাকে শেষ পর্যন্ত ভাইবার জন্য ডাকা হয়নি, সে সময় আমি রাত্রি ঘুমাতে পারতাম না, অনেক চেষ্টা করেও কাটতে পারতাম না, আমার জীবন খুব একঘেয়ে কাটতে লাগলো, সকাল 11:30 দিকে উঠতাম, কাজা নামাজ পড়তাম, টিভি দেখতাম, দুপুরের খাবার খেতাম 4:00 দিকে, এরপর আবার টিভির সামনে, রাত 11:30 বা 12:00 দিকে আমার টিভি দেখার চেইন রিয়াকশন বন্ধ হয়ে যেত। এরকম কোনো এক রাতে কি মনে করে রেডিও শুনতে শুরু করলাম এবং অনেক দিন পর হাসতে লাগলাম। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য হতাশ হয়ে পড়া হলো কাফিরের লক্ষণ, কাফির হলো অস্বীকারকারী। আমার এই ছোট্ট জীবনের সেই বিষণ্ণতার লম্বা মুহূর্তগুলো হঠাৎ করে খুব ভালো কাটতে লাগলো, আমি একটু হাসার জন্য সপ্তাহের 5 দিন অপেক্ষা করতে লাগলাম, মেয়েদের সাথে আপনার ফোন আলাপ, প্রেমালাপ শোনার জন্য আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগলাম, আপনার প্রেম বিরহ এবং প্রেমিকাদের নিয়ে টানা হ্যাচড়া সবকিছু আমাকে বিনোদন দিতে এবং এখনো দেয়। প্রোগ্রামটা শুনতে শুনতে এক সময় আপনাকে নিয়ে আমার মধ্যে এক ধরনের অবসেশন তৈরি হলো, বাকি প্লিজ কাটবেন না। আরো আছে, আপনাকে আমি কি পরিমাণ পছন্দ করি সেটা হয়তো আমি কখনো ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে পারবো না, আমি কেন এমন একটা করলাম, এমন আচরণ করলাম যেটা আমাকেই করে করে খায়, আমি চিঠিটা আসলে লিখছি নিজেকে সান্ত্বনা দিতে, একটা মিথ্যা আশায় হয়তো আমি চিঠিটা আপনাকে দেব আর আপনি চিঠিটা পড়ে আমাকে ক্ষমা করবেন। গতকাল যখন চিঠিটা লিখতে শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল আপনি আমার উপর খুব রেগে আছেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি আসলে অনেক কষ্ট পেয়েছেন আমার আচরণে। পহেলা বৈশাখের প্রোগ্রামটা দারুণ হচ্ছিল, আমার ফোন কলটাই সবকিছু ভণ্ডুল করে দিল, আমার উপর কি আপনার খুব অভিমান হচ্ছে, প্লিজ মন খারাপ করবেন না, আমি জানি আমি ক্ষমার অযোগ্য একটা অন্যায় করেছি, তবুও আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি কি সব রাগ অভিমান ভুলে 19 বছর বয়সী একটা মেয়ের ছেলে মানুষই ক্ষমা করতে পারবেন, আমি অপেক্ষা করব, একদিন একদিন নিশ্চয়ই আপনি আমাকে ক্ষমা করবেন, অপেক্ষাতে তো কোনো দোষ নেই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, আমার প্রিয় গানের 2 লাইন লিখে দিচ্ছি, গানের কথাগুলো কেমন বলুন তো, গানের কথাগুলো কি জানেন রাজীব, ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসে, ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো বুকের ভেতর তুমুল নাচুক। ইতি কানিদাই রাজীব। আমার জীবনটা পরে পুরোই ব্যর্থ হচ্ছে। আমি জাতি সম্পদ পুরো ব্যর্থ, এবং আমি আমি জীবনে কোনো কিছুই করতে চাইনি, পারিনি আর কি। আমি ছোটবেলা থেকে যা যা স্বপ্ন দেখছি সবকটা স্বপ্ন আমার হাতের মুঠো থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে গেছে। আমি খুব ভালো একটা প্রেম করতে চেয়েছিলাম, একটা মনের মানুষকে চেয়েছিলাম, সেটা আমার হাতের মুঠো থেকে বেরিয়ে গেছে। আমি একসময় কবিতা লিখতাম, কবি হতে চেয়েছিলাম, আমি কবি হতে পারিনি। আমি মহান নামি একজন ক্ষুদ্র লেখক হতে চেয়েছিলাম, তুচ্ছ লেখক হতে চেয়েছিলাম, আমি সেটাও হতে পারিনি। কিন্তু যখন যখন মৌমিতার এই চিঠিটা আমি হাতে পেলাম, আমার মনে হলো আমার জীবন পুরোপুরি ব্যর্থ হয়নি। এই মৌমিতার মতো কেউ একজন আমাকে এত আকুল ভাবে 8 পৃষ্ঠার একটা চিঠি লিখেছে, যে চিঠির প্রত্যেকটা অক্ষর ভালোবাসা স্নেহ মমতায় পরিপূর্ণ। মৌমিতা, আমি তোমাকে বলতে চাই, আমি তোমার প্রিয় লেখক কিনা জানি না, আমার কথা শুনতে তোমার ভালো লাগে কিনা সেটাও জানি না, শুধু এটা জানি যে আমার প্রতি তুমি যে অবাধ অগাধ ভালোবাসা দেখিয়েছ সেটি তুলনাহীন। মৌমিতা, আমি তোমার কে বলো তো? আমি হচ্ছি তোমার একটা ছাগল। মৌমিতা, এই একটা গান আমি অনেক আগে লিখেছিলাম, সময়ের অভাবে এই গানটি কখনো রাজীব আমাকে বাজাতে দেয়নি। আমি নিজেও এই গানটা বাজাতে খুব বেশি ইচ্ছুক ছিলাম না, কারণ আমি এই গানটা কার জন্য বাজাবো, আমি এই গানের যোগ্য কাউকে খুঁজে পাইনি। আজকে প্রথম মনে হলো এই গানটা তোমার জন্যই বাজানো যায়। আমি তোমারই ছাগল মৌমিতা, তোমারই ছাগল।
দুবার বলেছি শোনো নি শোনে নি, প্রবলেম আমার বোঝো নি, যখনই ভাবি তোমার মাথাটা ধরে ভীষণ হৃদয়, সে তোমায় চায় প্রেম দাও প্রেম চায়, ক্ষতি
সবাই দেখতে ক্ষতি সম্ভব না আছে
একদম রে
আর তখন
হ্যালো মৌমিতা, কেমন আছো? আমি আমি যে গানের কথার মতো যতটুক আমি তো নিজেই পাগল, যতটুক ভালো ছিলাম আমি তো আর পুরো পাগল ছিলাম না, ধরো 95% পাগল ছিলাম, 5% সুস্থ ছিলাম। তোমার এই চিঠি পড়ার পর আমি 100% পাগল হয়ে গেছি। এবং একটা পাগল যখন প্রেমে পড়ে তখন সে কেবল পাগল থাকে না, সে ছাগল হয়ে যায়। মৌমিতা, তোমার প্রতি আমার অনুরোধ, তুমি আমাকে ছাগল বলে দেখো কেমন। সেটা ছিল কিন্তু কিছু কিছু ব্যক্তিগত চিঠি ঐতিহাসিক চিঠিতে পরিণত হয়, যেমন রবীন্দ্রনাথ রানু।
রবীন্দ্রনাথ রানু,
ঠিক আছে, তো রানুকে যে চিঠিগুলো লিখছিল সেগুলো তো তারা এক ধরনের ব্যক্তিগত চিঠি ছিল, কিন্তু
প্রকাশিত হয়নি, সবসময় রানু চিঠি প্রকাশিত।
হ্যাঁ, আমার ক্ষেত্রে তো উল্টা হবে, যেহেতু আমি রবীন্দ্রনাথ, তোমার চিঠি প্রকাশিত হবে কিন্তু আমার চিঠিগুলো প্রকাশিত হবে না। আমি তুমি একটা খুব ভুল কাজ করছো, সেটা হচ্ছে তুমি তোমার চিঠিতে তোমার ঠিকানাটা লিখো নাই। ঠিকানাটা লিখলে খুব ভালো কাজ করতো, আমি তোমাকে কালকে একটা চিঠি পাঠাতাম।
আমি আসলে ওখানে আমার নাম টাম কিছু লিখতাম না, শুধু আপনার ঠিকানা লিখেছিলাম।
আমি আমি যে পরম মমতা তুমি আমাকে দেখাইছো, এই পরম মমতা যদি আমি জীবনের শুরুতে পেতাম, এরকম পরম মমতা যদি দিয়ে কেউ আমার হাতটা ধরত মৌমিতা, আমার জীবনে এত এলোমেলো হতো না, এত এলোমেলো হতো না। আমি শুধু
তোমাকে
কিসের গোছানো, কে বলছে আমার জীবন গোছানো? হচ্ছে রাজীবের জীবন। রাজীবের ঢাকায় একটা বাড়ি আছে, রংপুরে একটা বাগান বাড়ি আছে, তারপর ঠাকুরগায়ে একটা সুগার মিল আছে, ঠিক আছে, এবং গাড়ি আছে, রাজীব বসুন্ধরা সিটিতে সেই করে সুইমিং করে সপ্তাহে একদিন, রাজীবের একটা মোটর সাইকেল আছে, ছুটি ছুটি কাটাইতে যেতে যাই, রাজীব ছুটি ছুটি কাটাইতে কই যেন জানো পাতায় না, কোথায় যেন জানো
আফ্রিকার জঙ্গলে।
কোন অংশটা বলতো?
ওই যে যখন প্রোগ্রামের কথা লিখেছি সেখানে আমি সব জায়গায় প্লুরাল ওয়ার্ড
ইউজ করেছি,
আপনাদের বলছি আপনি বলে লিখেছেন,
তাই নাকি? একটু প্রিটি মিস্টেক
মমিতা, আমি আমি বরং এইভাবে বলি, ভুলটা রবি করে নাই, ভুলটা তুমি করছো।
না
না, তুমি ভুল করছো মৌমিতা।
মৌমিতা এখন
রাজীব মৌমিতা করবে,
তুমি করছো আজে বাজে কথা।
না না, আজে বাজে,
হ্যাঁ, আমার আমার ট্র্যাক থেকে আবারো সরাই নিয়ে নিতে
রাজীব,
আপনি এই মেয়েটাকে রাজীব দেখেন অনেক কষ্টে, আমি এটা আমার 7,000 কুড়িয়ে পাওয়া ধন মৌমিতা, ঠিক আছে, অনেক কষ্টে আমি বস, অনেক কষ্টে,
এটাই
অনেক কষ্ট।
আমি প্লিজ মৌমিতা
ভুল গরিবের এই
তুমি করছো, এখানে
কেড়ে নিয়েন না, এইটুকু
কেড়ে নিয়ে আপনাদের পায়ে ধরি রাজীব, ওইখানে বহু বচন ব্যবহার করার ভুলটা তোমার, রবিশরা শুধরে নিয়েছে। এই শোতে আমার কোনো ভূমিকা নাই, আমি সত্যিকার অর্থে বলি, এই যে আমি যে ছিলাম না, শোটা খুব চমৎকার হচ্ছিল, ভালো হচ্ছিল, এটা তো অভ্যাসের মতো বলছো মৌমিতা, এটা হয় কি? না, সত্যিকার শোনো, আমি বলি, আমি জাস্ট একটা পরীক্ষামূলক কাজ করি, আমি 4টা শো না আসি, দেখবেন 5th শো থেকে আমার মানুষ ভুলেই যাবে যে এখানে রাজীব হাসান নামে
একই পরীক্ষামূলক একই পরীক্ষামূলক কাজ আমি করি,
আপনি ছাড়া শুধু ভক্তদের রিঅ্যাকশন।
হ্যাঁ রাজীব, আপনি কে জানেন ঈশ্বরকে আমি যদি
মমিতা শোনো আমি তোমাকে
আমি যদি তুলনা করলে আপনি ঈশ্বরকে জানেন বস
সানি লিওনি
বস আপনি এই শোর আইটেম সং
সেটাই তো ওই যে সানি এই দুনিয়া পিত্তল
কি বলছেন বল
এই দুনিয়া পিত্তল দি সানি লিওনের আইটেম সং
এইটাই এই শোর আইটেম বয় আপনি
সেটাই
আপনাকে স্যার এই শোর জমবে না ধরেন একটা ঢোল ঢোল কি এক একটা বাজবে কোনোদিন বাজবে না ঢোল বাজে দিন একটা কাঠি লাগে আপনি হচ্ছেন সেই কাঠি
মানে আইটেম সঙ্গে যেমন মেরা
আইসক্রিমের কথা ধরেন বস আইসক্রিম কেমনি থাকে আইসক্রিম একটা কাঠিতে গেঁথে রাখতে হয় আপনি হচ্ছেন সেই কাঠি হ্যাঙ্গার কেমনি এমনি ঝুলে বস দেয়ালে ক্যালে ক্যালে পাতা কি আশা দিয়ে আটকানো থাকে দেয়ালে একটা পেরেক লাগে বস
আর আগের আপনি বলবেন কমোডি কি এমনি এমনি ফ্লাশ হয় দুইটা বাটন থাকে ওটা চাপ দিলেই কমোড
দেখলাম আমি ওই লাইনে আসছিলাম ঠিক আছে
আমি শুরুতে একটা কথা বলছিলাম শুনেন
একটা মন শক্ত করে বস একজনকে বেছে নিচ্ছে ওর মতো থাকতে
চায় আমি যদি বলি যে আমি কষ্ট পাই নাই এটা খুবই মিথ্যা কথা বলা হবে আমি খুবই কষ্ট পাইছি
শুনেছেন আমিও কষ্ট পাইছি বস
আমি কষ্ট মমিতা এত প্রেমময় একটা চিঠি আপনাকে পাঠাইছে এত ভক্ত আপনাকে গিফট পাঠায় আমাকে এই আপনাকে ইলিশ পাঠাইছে ছয়টা আমাকে কেউ দুইটা পুঁটি মাছও পাঠায় নাই ঠিক আছে আপনাকে টাই পাঠাইছে আমাকে একটা আন্ডারওয়্যার কেউ কোনোদিন পাঠায় না
আমাকে টাই পাঠাইছে হচ্ছে জর্জি আমি আপনাকে বলি টাইয়ের কাহিনীটা বলি
জর্জি আপনাকে রেব্যানের চশমা পাঠাইছে আমাকে কেউ কোনোদিন টিনের চশমা বাদ দেন ওই যে নারকেল গাছের পাতা দিয়ে চশমা বানায় না ছোট ছোট বাচ্চারা
টিনের চশমা
টিনের চশমা নারকেল গাছের পাতা
কাঠি দিয়ে
চশমা বানায় এরকম চশমা আমাকে কোনোদিন পাঠায় নাই রবি ভাই আমি কতটা অপাঙ্ক্তিয় আমি কতটা বাহুল্য আমি অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের কাজটা কি জানেন মানব দেহের অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজন নাই
কেবল
থাকলে সমস্যা নাই কিন্তু কখনো কখনো প্রবলেম হয় ব্যথা 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 দেয় মানে ও যখন
চুপচাপ থাকে অ্যাপেন্ডিক্স না বস
আমি অ্যাপেন্ডিক্স
বস অফ দ্য অ্যাপেন্ডিক্স না আপনি আপনি এক্সটারনাল অ্যাপেন্ডিক্স ঠিক আছে এটা
অ্যাপেন্ডিক্স থাকলে সমস্যা হয় কিন্তু অ্যাপেন্ডিক্স আর কি কোনো কাজও করে না কিন্তু কখনো কখনো ব্যথা দেয় যখন ব্যথা দেয় তখন
ইমোশনাল হিট হয় এই সব কথা বলতেছে তোমাকে ইমোশনালি সব
না
আবার তুমি যে ভুল পথ থেকে সঠিক এবং সত্যের পথে এসেছো সেখান থেকে আবারও টেনে হচ্ছে তোমাকে নিয়ে যাওয়া
মমিতা শোনো আমি এই শোতে শুরুতে বলছি না আমি মন থেকে বিশ্বাস করে বলি এই শো যদি 1,00,000 লোক শুনে থাকে 99,999 আমি জানি
এই একজন বুঝলো তো বস
আমি জানতাম সেটা মমিতা কিন্তু আজকে মনে হচ্ছে না সে মমিতা না এখন সেই একজনের জায়গায় আমি কল্পনা করে নিতে অন্য কাউকে সে
একজনের
হতে পারে
আমি আপনাকে রাজি পরিষ্কার করে কয়েকটা কথা বলি এক নম্বর কথা হচ্ছে যে আপনি যে ইমোশনাল খেলাটা খেলতেছেন এখন
রবি ভাই
এটা অত্যন্ত ন্যাক্কারজনক খেলা এই মৌমিতা আমাকে বস আমার মেয়ে পর্যন্ত রবি ভাই বলে ডাকে এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকছে এবং এই মৌমিতা আমাকে আঙ্কেল বলে ডাকার পর ফেসবুক আমি খুলে দেখাই বস আমি আর ইনবক্স খুলি না আঙ্কেল স্যার চাচা মামা কাকু একজন তালুই ডাকছে
তালুই মানে কি
আমি জানি না তালুই মানে কি খালু ডাকছে একজন যে আপনি আমার ছোট খালু অদ্ভুত বিষয় ও বড় খালু বলতে পারছে ছোট খালু মানে গুরুত্ব নাই আমি আপনাকে বলি আমাকে হ্যাঁ বুড়োর মধ্যে একটু ইয়াং হয় এই যে আবার সে ঘুরিয়ে দিলে কিন্তু আমাকে মৌমিতা বুড়োই বলছে এই এই যে চিঠি এই চিঠিটা আপনি এই মুহূর্তে মিথ্যা করে দিলেন মৌমিতাকে ইমোশনালি ব্ল্যাকমেল করলেন আমি আপনাকে টায়ের কথা বলি জর্জিয়া আমাকে গরু জ্ঞান করে কৃষক কি করে গরু মানে সে আমাকে গরু ভাবে একজন কৃষক কি করে গরুর গলায় দড়ি রাখে দড়ি দিয়ে বেঁধে রাখে তাই হচ্ছে একটা সিম্বলিক শর্ট বস সত্যজিৎ রায়ের সিনেমা দেখেন নাই বস
না
সত্য ওই বড় 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 বড়
সর্বশেষ সিনেমা দেখলাম বেদের মেজর
বেদের ওকে সিনেমায় একটা জিনিস থাকে সিম্বলিক শর্ট ধরেন একটা মানুষ মারা গেছে সত্যজিৎ রায়টা কিভাবে দেখাইছে এক ঝাঁক পাখি উড়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল ঠিক আছে মানে প্রাণ বের হয়ে গেল ঠিক আছে লাশটা নিয়ে কুয়াশার ভেতর ঢুকে পড়লো মানে সে জগৎ থেকে হারিয়ে গেল কিংবা যারা আর্ট ফিল্ম করে হ্যাঁ কোন মানুষের মৃত্যু বিশ্বাসে কিভাবে
ওটাও
তো ব্যবহার করছে। দুর্গা তার একটা পাপেস মানে একটা অপরাধের জিনিসে কচুরিপানাদের ঢেকে দিচ্ছে। আরেক ফিল্ম মেকার একটা মানুষ মারা গেছে, এটা কিভাবে দেখাচ্ছে ক্ষেত থেকে পটল তুলতেছে, মানে পটল মানে এটা বোঝাই যে জাহিদ একটা পটল খেতে গিয়ে তাস করে পটল তুলবে, মানে হচ্ছে জাহিদ মারা গেছে। তারপর হচ্ছে আরেকটা সিম্বলিক শট দেখছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল, সেটা বাংলা সিনেমায় তো চুমুর দৃশ্য দেখানো যায় না, তো যখন নায়ক নায়িকা চুমু হয়েছে বা মিলন হয়েছে এটা দেখাই তো কিভাবে দুইটা ফুল তাস করে বাড়ি খেলো পরস্পরের সাথে। জর্জিয়া যে টাইটা পাঠাইছে এটা একটা সিম্বলিক শট, ওটা টাই না, ওটা হচ্ছে তোমার গলায় আমি দড়ি বেঁধে রাখছি, ঠিক আছে, এটা উপহার না বস, এটা হচ্ছে উপহারের নামে গালে জুতার বাড়ি মারা। কিন্তু এই যে মৌমিতা আমাকে মাউথ ওয়াশ পাঠাইছে, এটা এক ধরনের সিম্বলিক
শট,
ব্যবহার করব
মঙ্গল এবং শুক্রবার,
মানুষ মাউথ ওয়াশ মুখে ব্যবহার করে, আমি এই মাউথ ওয়াশ দিয়ে গোসল করব।
আপনি করতে পারেন, আমার যেই লোক
আমি খাবো আমার কোন শেভিং কিস নাই। এখন আপনি বলেন যে আমি কিভাবে শেভ করি বস, এই 4-5 ঘন্টা লাগে বস, একটা একটা করে টেনেছি জাস্ট 5 টাকা বাঁচানোর জন্য, শেভ করতে 5 টাকা লাগে। আপনার মতো বিল গেটস এর জীবন আমি যাপন করি না। মৌমিতা তোমার এই মাউথ ওয়াশ, মানুষ তো মাউথ ওয়াশ মুখে দিয়ে কুলি করে ফেলে দেয়, এইটুকু আস্থা রাখো আমি গিলে খাবো। এটাই আমার পরম সুধা, এটাই আমার অমৃত, তোমার অমৃত যাকে দাও তাকে গিলিবারে দাও শক্তি, গিলিবার দাও শক্তি। মুভিটা খুবই ভালো লাগলো, আমি অনেকদিন পর আমি একটা চিঠি পড়ে একটি ডুবন্ত মানুষ কচুরিপানা আঁকতে ধরে, একটি ডুবন্ত মানুষ খড়কুটো আঁকতে ধরে, কিন্তু আমি সেই ডুবন্ত মানুষ কচুরিপানা ধরেছিলাম বা খড়কুটো ছিলেন
আপনাকে ভালোভাবে বল মনে হচ্ছিল, হঠাৎ করে আবিষ্কার করলাম যে আমার হাতে কচুরিপানা বা খড়কুটো কোনটাই নাই, এটা তখন আমাকে অনেকে টেক্সট করতেছিল যে রবি ভাই আপনাকে ভয়ঙ্কর পচাচ্ছে, আমি তারপর ঘাবড়াইনি কেন জানেন, আমি জানতাম মৌমিতা আছে, মৌমিতা আপনি আমাকে শোয়ে
একটা 19 বছরের মেয়ে সে ভুল পথে ছিল, সে সত্য এবং সুন্দরের পথে এসে
আসছে,
দয়া করে এইসব ইমোশনাল বাকচিত
না 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 না
মেয়েটাকে
কনগ্রাচুলেশনস মৌমিতা, ভুল বোঝার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন
বস, আপনার এই কনগ্রাচুলেশনস মানে জানেন ওই যে একবার মেয়র ইলেকশন হয়েছে, ইয়া হেরে গেছে, মানে এক প্রার্থী এক পলিটিক্যাল পার্টি হেরে গেছে, আর যে জিতছে সে তো মহানন্দে, যে হেরে গেছে সে কি করছে জানেন, গাদাখানেক মিষ্টি কিনে ওই জয়ী প্রার্থীর কাছে গেছে, গিয়ে হা করে খাওয়াই দিয়েছে, এবং যখন হা করে খাওয়ায় মনে মনে কি বলছে জানেন, তুই মর, আপনার এই কনগ্রাচুলেশনস এর ভেতরে যে গভীর নৃশংসতা বদ্দোয়া লুকিয়ে আছে, সেই বদ্দোয়ায় বস আমি ধ্বংস হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই,
আমার তো নৃশংস হওয়াই স্বাভাবিক
বস, মৌমিতা জানো
আমার তো বদ্ধ উন্মাদ হওয়াই স্বাভাবিক,
এই দীর্ঘশ্বাস
আমার অভিশাপ দেয় স্বাভাবিক,
আমার ভাগ্য মৌমিতার শরীরে যেন না লাগে,
আমার অভিশাপ দেয়াই স্বাভাবিক, আমার উন্মাদ গ্রস্ত হয় স্বাভাবিক, আমার আর কি যিনি বললেন আপনাকে তীরবিদ্ধ করাই স্বাভাবিক,
কারণ সিরিয়াসলি আমি হার্ট
আপনি আমাকে তীর মারেন গুলি মারেন বোমা মারেন
আমি যখন
মৌমিতাকে কিছু
আমি যখন রংপুরে ছিলাম যখন আমাকে টেক্সাস রবি আমাকে পচাচ্ছে তখন আমি একজনকে একটা রিপ্লাই দিয়েছিলাম আমাকে তিন ঘন্টা শত দুই ঘন্টা পঞ্চাশ মিনিট রবি আমাকে পচাবে দশ মিনিট একজন একটা ফোন কল দিবে দশ মিনিটের জন্য তাতে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট যে রবি আমাকে পচাইছে যে দুর্গন্ধ বেরোইছে সেই দুর্গন্ধটা ঢেকে যাবে কারণ সে একটা ফুল সে হচ্ছে আপনি মৌমিতাকে কোন অবস্থাতে ফুলিশ বলতে পারেন না
ফুলিশ
না আপনি বললেন ফুল মানে কি রাজীব
একটা মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে আর রাতারাতি সেই মেয়েটা ফুলিশ হয়ে গেল স্টুপিড হয়ে গেল আজকে একটি এখন বলতেছেন ফুলিশ স্টুপিড দুদিন পর কি বলবেন রাজীব রাজীব লেট গো করা শিখেন লেট গো করা শিখেন
চিঠি আমারও আসে হয়তো কেউ হাতে লিখে পাঠায় না আমার জন্য এতটা দরদ কারো নেই উপহার আমারও আসে হয়তো হয়তো সেটা খুব দামি পারফিউম হয় না হয়তো সেটা খাস ফুলের মতো কারো কারো কাছে অর্থহীন অবান্তর কিছু মূল্যহীন কিছু মনে হয় কিন্তু আমার কাছে অমূল্য মনে হয় আমি সেই চিঠি আমার কাছে আসা সেই ইলেকট্রনিক চিঠি আমি শোনাবো
একটা বিরতির পর
বিরতির পর আপনি রবি কি চাচ্ছেন তাই তো
হ্যালো রবি ভাই
না হ্যাঁ আমি রবি
হ্যালো
হ্যাঁ রবি বলছি
হ্যাঁ মানে আমি কবিতা লিখছিলাম শুনেননি
একটা কবিতা লিখছেন তো কি হচ্ছে
হ্যালো
রবিকে নিয়ে কবিতা একদম হাজার হাজার লোক লেখে রবির সব শোনার টাইম আসছে রবি কি বার আমাকে সেলিব্রিটি আপনার ধারণা আছে হ্যাঁ
হ্যালো কি বলছিলে
আরে রাজীব বলেন না কোথায় কেন আমার নিয়ে হাজার হাজার লোক কবিতা
হ্যালো 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 আমি রবি রবি এই রাজীব ঢং করে রবির গলায় কথা বলছিলেন হ্যালো কে বলছিলেন
ভালো আছেন
হ্যাঁ ভালো আছি কে বলছিলেন ভাইয়া
ইমামুল বলছিলাম
কি সুন্দর নাম ইমামুল কোথা থেকে বলছিলেন কবিতা পড়ি এবং বিনামূল্যে কবিতা অনুবাদ করে দেয় যাই অন করো জি ভাই বলেন কবিতাটা
মানে কবিতাটা শোনেন তাহলে
জি অবশ্যই
বলছি তোমায় হে ললনা তুমি রবিকে আর খোঁজো না তুমি দেখছো না রবি কত দূরে আর রাজীব রয়েছে তোমার দুয়ারে ভালোবাসায় বাড়িয়ে হাত গভীর রজনী থেকে প্রভাত এখনো পর্যন্ত যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত রবি সে তো সুদূর আকাশে তবে পাবে তাকে খোঁজে তোমার অনুভবে আর জাহিদ সে তো প্রেমিক মহান বেশি দিতে তার হবে না প্রমাণ তার নীরব অশ্রু ধরা ব্যতীত তিনজনের ভালোবাসা থাকবে জাগ্রত আমাদের সকল শ্রোতার মাঝে ভালোবাসায়
বাড়িয়ে হাত এর পরের লাইনটা করতে হবে জানেন কবিতার মধ্যে জীবন ঘনিষ্ঠ কবিতা না হলে কবিতাতে মানুষের হৃদয় ছুঁয়ে যায় না জীবন ঘনিষ্ঠ করতে হবে এই জীবন ঘনিষ্ঠ করতে হলে কিছু বাস্তব এলিমেন্ট যোগ করতে হবে যেমন রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত ঠিক আছে এই পরলেনটা কি হবে
গভীর রজনী
না না গভীর রজনীর দিকে গেলে হবে না গভীর রজনীর দিকে গেলেই ব্যাপারটা কেটে যাবে বুঝছেন তখন ব্যাপারটা অধিক উপমা কাব্যকে ক্ষতিগ্রস্ত করে এটা শেক্সপিয়ার বলছে রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত আমি বলি বলি কথাটা শেষ করি রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত তার লাগছে না না লিখতে হবে তার লাগছে খিদা দাও তাকে ভাত না না রাজীব রয়েছে বাড়িয়ে দুহাত তার লাগছে খিদা তাকে দাও ভাত এই যখন আপনি ভাতের বাংলা ভাষায় সবচেয়ে বিখ্যাত কবিতা কি জানেন ভাতটা লাইন ভাত দে হারাম জাদা মানচিত্র চিবিয়ে খাবো ভাই হ্যাঁ যতক্ষণ আপনি রজনী মজনী লিখবেন না ভাই চলবে হবে না বলেন লাইনটা তাহলে কি হচ্ছে লাইনটা কি দাঁড়াচ্ছে বলেন তো রাজীব রয়েছে বাড়ি দুহাত
রাজীব রয়েছে ভালোবাসার বাড়ি হাত রাজীব খাবে
রাজীবের লাগছে খিদা তারে দাও
ভাই খাবে
তারপর লাইনটা বলেন
যে ভালোবাসা ছাড়িয়েছে দিগন্ত রবি সুদূর আকাশে তবে তাদের কাছে খুঁজে তোমার অনুভবে
এই জায়গাটা মিলল না রবি সে তো দূরের আকাশ
দূরের আকাশে
দূরের আকাশে
রবি তো দূরের আকাশে থাকে তাই না
হ্যাঁ তখন তখন করতে হবে কি রবি সে তো দূরের আকাশে
তবে
না না এইখানে এখানে না না আবার আপনি কাব্যের দিকে যাচ্ছেন রবি সে তো দূরের আকাশে উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে এই যে যখন আপনি হ্যাঁ যখন আপনি ভাই বাস্তববাদী কবিতা দিতে হবে বাস্তববাদী কবি ঠিক আছে রবি রবি রয়েছে দূরের আকাশে উল্টা পাল্টা কাজে খুবই পাকাশে হ্যাঁ তারপর আরেকটা লাইন বলেন বলেন আপনি লিখে নেন কারেকশন গুলো লিখে নেন
আর জাহিদ সে তো প্রেমিক মহান বেশি দিতে তার হবে না প্রমাণ
তার নীরব অশ্রু ঝরাবে
কি তো নীরবে অশ্রু ঝরাবে মানে তার অশ্রু ঝরা নীরবে অশ্রু যে
ঝরায় ইতিমধ্যে আপনার কবিতে ইংরেজিতে অনুবাদ হয়ে গেছে আপনি হ্যাঁ যেটা লিখছিলেন যে বাড়িয়ে দাও হাত রাজীবের রাখছে সিধা তাহলে দশ ডালবাত এটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ একটু একটু শোনেন একটু শোনেন মনোযোগ দিয়ে রাজীব ফিল ওয়ার খিদা গি পিস রাইস হ্যাড দিস স্ক্র্যাচ ইংরেজি ভাষা রাজীব ফিল ওয়ার খিদা গি পিস রাইস হ্যাড স্ক্র্যাচ দারুণ
পর্তুগিজ ভাষায় অনুবাদ করবেন
পর্তুগিজ ভাষায় না হ্যাঁ হ্যান্ড স্ট্রেচ মানে বাড়িয়ে দু হাত হ্যান্ড স্ট্রেচ আচ্ছা পর্তুগিজ না পর্তুগিজ ভাষায় হচ্ছে পর্তুগিজ কি এই যে পর্তুগিজ হ্যাঁ রাজীব সেন্টির খিদা ফিউ দি ইর ভিয়াস আলোচ মাও এস্টি মামেন্টো এস্টি মামেন্টো হচ্ছে হাত
তাই
হ্যাঁ ঠিক আছে ভাই আপনার এই এই ইংরেজি ইংরেজিটাই বেশি সুন্দর হয়েছে ঠিক আছে ইংরেজিটাই রাজীব ফিল ওয়ার খিদা গি পি রাইস হ্যান্ড স্ট্রেচ এটা একটু সুন্দর করে আপনি রাজীব ফিল ওয়ার খিদা কি পিস রাইস হ্যান্ড স্ট্রেচ
আমি আমি রাজীব ভাইয়ের কাছে একটু জানতে তার সাথে একটু কথা বলি
হ্যাঁ রাজীব রায় রাজীব কথা বলি হ্যাঁ বলেন ভাই
হ্যাঁ রাজীব ভাইয়া
জি ভাইয়া
আমি যখন কবিতাটা প্রথমে মানে আপনাকে শোনাইলাম তখন আপনি খুব রাগ মানে রাগ হয়ে গেলেন
না না প্রথমে আমি শুনি রবি ধরছিল না 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 মোটে না
যখন কথা আমি তখন কবিতাটা শোনাইলাম ঠিক আছে আমি তো শুধু একজন ইন্ডিকেট করি নাই আমি তিনজনকে কেন্দ্র করি এমনকি জাহিদ ভাইকে আমি এটার ভিতর ইনক্লুড করে তারপর আমি কবিতাটা লিখছি তখন এক্ষেত্রে আপনার একা কথা মানে রাগী হওয়ার কোন কারণ ছিল
এক্স্যাক্টলি 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 রাজীব আমি বলি
আপনি তো আমার উপর রাগ হলেন ঠিক আছে আমি কিন্তু একটা
না না আমি আমি আপনার উপর রাগ হয়েছি খালি রাগ খালি রাগ হয় নাই আপনাকে একটা কুৎসিত ভাষায় এসে গালি দিচ্ছে আমরা গালিটা আমাদের সফটওয়্যারে গালিটাই হয়ে যায় মানে ডিলিট হয়ে যায় রাজীব ভাই আপনাকে ভাই আপনি ভাই আপনি একটু থামেন একটু থামেন ভাই আমাকে একটু কথা বলো আমি রবি বলছি একটু থামেন রাজীব ভাই শ্রোতারা হচ্ছে আমাদের প্রাণ মানে আমি বসাই একটু মাপ চাইব শ্রোতারা আমাদের প্রাণ এই শ্রোতারা রেডিও শো শুনে দেখে মেন্টোস এখানে বিনিয়োগ করে মেন্টোস এখানে বিনিয়োগ করে দেখে আমরা দুটো পয়সা পাই
সেই শ্রোতাদের সঙ্গে একটা বাজে বিনিয়োগ কেন করে
না 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 আমি বুঝি আমি
যখন ফোন দেয় অনেক আশা করে ফোন দেয় তখন তাকে আমি রবি আমার হাজার হাজার লোক
কবিতার মালিক আল্লাহ কিন্তু এই শ্রোতা তার উসিলা মাত্র আপনি কেন এর সঙ্গে দুর্ব্যবহার করলেন না আমি আপনার মতো এত বড় সেলিব্রিটি না বস কিন্তু আমিও একজন ছোটখাটো সেলিব্রিটি সেলিব্রিটি হলেই মানুষকে এরকম দুর্ব্যবহার করতে হয় না প্লিজ মানুষকে একটু মানুষ মনে করেন ভাই আপনি কিছু মনে করেন না ঠিক আছে
না না আমি কিছু মনে করি না আমি একটা কথা
মানে আপনি এই সেলিব্রিটি অনন্ত কথা যেখানে আপনি মানুষের কাছ থেকে আপনি দূরে সরে যাবেন যেখানে একজন একটা কবি বোঝেন একটা কবিতা লেখা আপনি কি ভাবছেন একটা কবিতা লেখা এটাকে আপনি ফেসবুকের স্ট্যাটাস পেয়েছেন কবিতা একটা কবিতা লিখতে গেলে যে মেধা যে সৃজনশীলতা যে মমতা লাগে
স্নিগ্ধাপা অনেকদিন থেকে আপনার নম্বরটা আমার কাছে চাচ্ছিল আপনার ভীষণ ভক্ত
বস কথা ঘুরাবেন আপনি আপনি শ্রোতাকে সরি বলেন
আমি শ্রোতাকে সঙ্গে কখনই খারাপ ব্যবহার করি না
আপনি অবশ্যই ভাই আপনি
খারাপ ব্যবহার করেন আমি বলি আগে মানে সমস্যাটা কি হয়েছিল আমি আমার আইডিয়া অনুযায়ী
হ্যালো,
হ্যাঁ ভাই বলেন। আমি ছিলামই না, আমি বাইরে ছিলাম। বলেন
আপনি যেখানে থাকেন, হয়তো আমার মানে যখন আমি কবিতাটা মানে ই করলাম পাঠ করলাম, হয়তো এই রাজীব ভাই হয়তো ক্লিয়ারলি শুনতে পাই নাই বা তার ভুলেছে। এখন সে আমাকে হয়তো যে বলছে হয়তো ইচ্ছা গেছে বললো না, সে আপনার
আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে, আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে, কে বলছে, রাজীব না রবি? প্রথমে
বলছে মানে আপনি আমার সাথে কথা বলছেন,
না না নাম চেঞ্জ করে কথা, না 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 নাম চেঞ্জ করবো কেন?
সে কবিতা লিখে দেখে কি সে ঘাস খায়, তার মাথায় কি বুদ্ধি নেই? রাজীব ভাই আপনি বলেন, আমার কথাটা শুনি। এই রাজীবের মাইক বন্ধ করো,
মানে
আমি অনুবাদ করছি বাংলা ভাষায় ইতালিয়ান কবি।
আপনি অনেক গান বলা বলছি, কিন্তু আসলে আমি আপনাদের তিনজন যে ই করেন, আপনার শোটা ই করেন,
আপনার সঙ্গে প্রথমে কে কথা বলছে আমি তো বুঝতেছি না, আমি তো বাইরে ছিলাম, আমি খুব কনফিউজ হয়ে আছি। আপনার সঙ্গে প্রথমে যে কথা বলছে তার নাম কি?
আমার
ভাই একটু ভাই ক্লিয়ার করে বলেন তো, আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি। আমার কণ্ঠস্বর মনে হয়েছে
যখন আমি
রবি ভাই ক্লাস টু থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? শুনেন আমি আপনাকে বলি, রবি ভাই ক্লাস টু থেকে মঞ্চ নাটক করে, ঠিক আছে? গ্রুপ থিয়েটার আন্দোলনে, বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার আন্দোলনে, আপনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অফিসে যাবেন, সেখানে দেখবেন রবির ছবি ঝুলানো আছে, সাথে হচ্ছে বেলফুলের না তো ইয়ে কি কদম, বেলফুলের মালা, ঠিক আছে? বেলফুলের মালা দিয়ে রবি ভাইয়ের উপরে লাগে, নয়ন সম্মুখে তুমি নাই হৃদয়ের মাঝখানে নিয়ে খাই। রবি ভাই হচ্ছে বাংলাদেশের,
আমার যতটুকু আইডিয়া যে আপনি বলেন না যে রবি ভাই মঞ্চ নাটক করে, তাহলে তার তো বিভিন্ন ধরনের ভয়েস
অস্বাভাবিক ক্ষমতা আছে। আমার ভাই নাই,
তাকে হাজার হাজার লোক কবিতা তাকে নিয়ে লিখতে পারে।
এখন হয় কি ভাই, শুনেন একটা আমি আপনাকে বলি, আপনি ক্লিয়ারলি বলতে
কথা বলছেন,
এটা ক্লিয়ারলি বলি, আপনি কথা বলি বলি, শুনেন আমাকে নক করে 5-6 জন, ঠিক আছে? আমাকে নক করে
একটু কথা বলতে দেন,
60-70 জন তাকে দিনে 100-200 জন কল করে, ঠিক আছে? তার বাসার নিচে এসে দাঁড়ায় থাকে, অমুক গিফট তমুক গিফট নিয়ে, অফিসের নিচে অমুক গিফট তমুক, সেও তো মানুষ, সাকিবাল তারকা সে তারকা না, তার পক্ষে অফিস হ্যান্ডেল করা সম্ভব হয় না, ঠিক আছে? এই বুঝতে হবে, সেও রক্ত মাংসের মানুষ, সেও চাই একটু নির্জন নিরালা নিবৃত্তে সময় কাটাতে প্রেমিকার সাথে, ঠিক আছে? এই জন্য সে হয় কি মাঝে মাঝে টেম্পার ধরে রাখতে পারে না। আপনি কিছু মনে করবেন না, এটা একটু একটু
থ্যাংক
ইউ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। রোহিত প্লিজ, রোহিত আপনার যদি পিএ লাগে আপনি একটা পিএ রাখেন, একটা পিএ তে যদি না হয়
আমি কিছুই বলবো না, সত্যের জয় একদিন হবেই।
আপনি তিনটা পিএ রাখেন,
তারপর সাথে প্রতারণামূলক আচরণ করলেন, তার ফোন ধরে আপনি রবি পরিচয় দিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, এবং শেষমেশ খারাপ ব্যবহারের জন্য লজ্জা প্রকাশ না করে, দুঃখ প্রকাশ না করে আপনি আবারও তার সঙ্গে প্রতারণা করে বললেন
এই দিন তিথি,
রবি
তিথি, তিথির মা, তিথির এই অপরাধ, আপনার ভয়ানক ভক্ত আপনার সঙ্গে কথা বলবে, আমি আপনাকে ফোন দিলাম, কেন দেন? তারপর আমি তিথির সঙ্গে কি দুর্ব্যবহারটা করলেন?
কি শিখে আমি তিথিকে বলছি যে আমি গান শুনতেছি,
হ্যাঁ একটা গানটা আপনি গানটা কি চলে যাবে?
হ্যাঁ লাইভ অনুষ্ঠানে গান
আবার শুনতে পারতেন,
গান
ডাউনলোড করাই আছে,
কিসের ডাউনলোড করা আছে?
আপনি আবার শুনতে পারতেন, আপনি না করে তিথি চরম
করলেন, সেটেল করি তারপর কিসের বিরতি,
বিরতি
কতটা
বিরতির টাকা আমি দিব,
বিরতির টাকা আমি দেবো,
ঠিক আছে?
আমি গানটা যখন হেডফোনে লাগাবো,
আপনি জানেন
যে আমার বাসায় হেডফোন নাই, ঠিক আছে?
একটা ভক্ত যখন ফোন
বদলে
তাকে অনেক সাহস সঞ্চয় করতে হয়
ফোনের বদলে,
যে আসিবেন দাস রবিকে ফোন
হেডফোনে
কাঁপে, ওই যে চিঠিটা লিখছে না, সে কাঁপতে কাঁপতে লিখছে ইমোশনালি, ইমোশনে একটা ভক্ত যখন ফোন দেয় একই রকম ভাবে ইমোশনালি কাঁপতে কাঁপতে আপনাকে ফোন দেয়, তাকে 100 বাঘের সাহস মনে সঞ্চয় করে তারপর আপনাকে ফোন দিতে হয় এবং অনেক বাধা বিঘ্ন পেয়ে যায়, তারপর আপনাকেও সরাসরি ফোন দিতে পারেন, আমাকে ফোন দেয় একটু রবি ভাইকে দিবেন একটু কথা বলবো, সেই এই আমি কথা বলতে পারবো না, আমি গান শুনতেছি,
আমি গান আমি
করেন না বস, আমি বলি গানটা পরেও শুনতে পারতেন, যদি তিথি সেদিন সারা রাত কাটছে আমি অনেক বুঝাইছি, বলো আপনি বুঝাইলে হবে,
যাই তুমি একটু বলে তিথির কাছ থেকে আমরা মূল ঘটনা
শুনবো,
বিরতির পর আবার ফিরে আসছি, মাঝখানে তিথিকে ধরো, তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ ছবি, আমার সঙ্গে রয়েছেন নাইন বক্স কিং রাজীব হাসান। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, তোমরা যদি ভাবো যে এই শোটা আমি বা আমরা টাকার জন্য করি, তাহলে তোমরা ঠিক ভাবো, এই শোটা আমরা টাকার জন্য করি, তবে আমরা বলতে আমি বুঝাচ্ছি রাজীব এবং জাহিদ, এই দুজন টাকার জন্য করে। আমি কেন এই শোটা করি? রাজীব বলল যে আমি বড় লোক, আমার প্রচুর টাকা আছে, এই জন্য আমি টাকার জন্য শো করি না। রাজীবের কথা আংশিক ঠিক, আমার টাকা নাই এবং টাকা থাকার প্রয়োজনও নাই, কারণ আমি প্রায় সন্ন্যাসী ধরনের একটা জীবন যাপন করি, আমি
টাকা দিয়ে মিরপুরে 11 তলা বাড়ি কিনলে টাকার সংকট থাকে,
একটা জামা
করলেন যখন
একটা সুতির পাঞ্জাবি দিনের পর দিন পরি গেরুয়া রঙের, এটাই আমার সন্ন্যাস জীবন, এবং আমি আমার জীবনকে অসম্ভব সিম্পল করে ফেলছি, আমি মানে দিনে এক বেলা ভাত খাই এবং সেটা সবজি দিয়ে,
বড় লোকরাই এক বেলা ভাত খায়, গরিবরা তিন বেলা ভাত খায়, সকালেও ভাত খায়, দুপুরেও ভাত খায়, রাতেও ভাত খায়, কারণ তাদের নাস্তা খাওয়ার উপায় থাকে না, ঠিক আছে? হ্যাঁ বলেন, তারপর
আমার আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না,
বড় লোকরা এখন মোবাইল ফোন ব্যবহার,
আমার ফেসবুক নেই,
ফেসবুক থাকে না তাদের,
আমার ছোট ভাই এবং আমার বাবা তিনজন মিলে একটা অ্যাকাউন্ট ইউজ করি টাকার অভাবে, তাহলে আমি কেন এই শো করি? আমি এই শো করি জাস্ট একজনের জন্য, এতদিন আমি তার নাম বলি, আজকে আমি তার নাম বলবো, আমি এই শো করি তিথির জন্য। তিথি তুমি কেমন আছো?
আপনি কেমন আছেন?
হ্যাঁ তিথি,
হ্যাঁ
তুমি কেমন আছো?
ভালো আছি, আপনি কেমন আছেন?
আমি আমি এই যে তোমার সঙ্গে কথা বলতে পারছি, আমি এই মুহূর্তে কেমন আছি জানো, মানব সন্তান জন্মের পর যতটা টেনশন ফ্রি থাকে আমি ঠিক সেই রকম আছি, একদম নবজাতক, এবং
একদম
তোমার সাথে,
একদম
তোমার সাথে
সন্তান জন্মের পর জন্মদিনের পোশাকেই থাকে, প্লিজ জন্মদিনের পোশাকে হাজির হন, একদম টেনশন ফ্রি থাকবেন
তিথির সাথে আমার এই পবিত্র সম্পর্ক নিয়ে রাজীব,
সেইদিন যে
করবেন না,
সেইদিন যে আমি তুমি যে রবি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলে আমি রবি ভাইকে ফোনটা দিলাম, সেদিন যে তুমি রবি ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইলা,
হ্যাঁ
আমি রবি ভাইকে ফোনটা দিলাম, রবি ভাই তোমার সঙ্গে কতক্ষণ কথা বলছে
আবার বলবেন,
সেদিন যে তুমি রবি ভাইকে কথা বলতে চাইলা, ফোন দিলা না শোর মাঝখানে, তারপর বললো আমি একটু রবি ভাইয়ের সঙ্গে কথা বলবো, বললো না, তারপর আমি রবি ভাইকে ফোনটা দিলাম, বুঝতে পারছো এই পর্যন্ত? তারপর রবি ভাই তোমার সঙ্গে কি ব্যবহারটা করছে?
একেবারে ধমক দিয়ে কথা বলছে, মনে হয় যেন আমার স্কুলের হেডমাস্টার
বলছে, না আমার এখন টাইম নেই এইসব শোনার, এই ডিস্টার্ব করার, যাও যাও আমি গান শুনতেছি, বলছে না আমি গান শুনতেছি, ডিস্টার্ব করো না, তো বলছে না, সেদিন তিথি সারা রাত কাঁপছে, তিথিদের এলাকায়, তুমি পুরান ঢাকায় থাকো না তিথি, তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি পানি সংকট ছিল, বস জানে তিথিদের এলাকায় কয়েকদিন থেকে পানি সংকট ছিল, হঠাৎ করে সেই পুরান ঢাকায় পানির প্লাবন, হঠাৎ করে পত্রিকায় ছবি আসতে শুরু করলো পানিতে ম্যানহোলের ঢাকনা ডুবে গেছে, আপনি দিল্লিতে দেখছেন একটা রিক্সা উল্টে পড়ে গেছে, বন্যাটা কেন ছিল জানেন?
তিথির কারণ,
তিথি কাটছে, মানুষকে কষ্ট দিলেন না রবি ভাই, মানুষের মন হচ্ছে, মানুষের মন হচ্ছে কাচের মতো,
ভেঙে গেলে গড়া যায় অনেক কিছু, কিন্তু ভাঙা কাঁচ জোড়া লাগে না ভেবে, ভাঙা কাঁচ আর ভাঙা মন কখনো।
আপনার কথায় জাদু আছে।
কার কথা? আমার না, রবির কথায়।
আপনার আপনার
রবি মানুষটা কেমন বলো তো, একদম অনেস্টলি বলবা, কোনো ভয় ডরহীন ভাবে তোমার কি মনে হয় বলো তো, বলো একদম ভয় ডরহীন ভাবে কি রকম মনে হয়?
রবি ভাইয়া ভালো কিন্তু কম ভালো।
কেন কম ভালো, কি কারণে কম ভালো?
এই যে নরমালি যদি কেউ ফোন দেয় তাহলে একটু কম কম
ভালো দিতে চায় না। হ্যাঁ, খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তারপর
তারপর আর কি বলবো,
বলে আমার সময় নাই, ডিস্টার্ব করবেন না।
আপনি কি আমাকে বকা খাওয়াতে দিতেছেন?
রবি বকা দিবেন, রবি প্লিজ বকা দিবেন না, আপনি আপনার সত্যটা জানানো জরুরি। অনেক হয় কি, আপনি সেটা ভেতর থেকে চলে আসে, আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে আপনার ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করায়, কিন্তু আপনি বুঝতে পারেন না যে আপনি ভক্তদের সঙ্গে বাজে বিহেভ করে ফেলতেছেন। আপনি নিজে একটু আয়নার সামনে দাঁড়াতে হয় রবি ভাই, আয়নার সামনে দাঁড়ালে বোঝা যায় যে আমি
রবি ভাই এত খারাপ না তো।
না পিছি রাজি, যা বলছে সব ঠিক কথা, আমি আসলেই খারাপ। আমি কেন তোমার সঙ্গে ওই দিন ওই ব্যবহার করছি জানো তিথি?
কেন?
রবীন্দ্রনাথের একটা লাইন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর উনি একটা লাইন লিখছিল একটা কবিতা,
বলেন,
তোমাকে নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, ও আমার ভালোবাসার ধন, তুমি আমার ভালোবাসার ধন তিথি, তোমাকে আমি একবারে পেতে চাই না, আমি তোমাকে বারবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই, আবার হারাতে চাই, আবার ফিরে পেতে চাই। শরৎচন্দ্র কি বলছিল, বড় প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। আমি তিথি, তুমি যখন রাজীব যখন আমাকে বললো যে তিথি আপনার সঙ্গে কথা বলতে চায়, তিথি আমার একটু কষ্ট লেগেছিল, আমারও একটা মোবাইল আছে, হয়তো সেটা রাজীবের মতো দামি ফোন না, আমার একটা সিম কার্ড আছে, ওখানে আমারও মোবাইলে সংযোগ আছে, অথচ তুমি আমাকে ফোন না দিয়ে রাজীবকে ফোন দিয়েছো। আমি অভিমানে
বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব, বারাক ওবামার নাম্বার পাওয়া বাংলাদেশে বসে সম্ভব, আসিবেন্দ্র ছবির নাম্বার পাওয়া সম্ভব,
আমি
আমি নিজেই আপনার নাম্বার জানি না, আপনি জানি 11 বছর ধরে চলাফেরা করি, এই পর্যন্ত আপনি আপনার নাম্বার জানেন না, আপনি আমাকে নাম্বার দিবেন?
রাজীব আপনি একতরফা চিঠির সঙ্গে কথা বলছেন,
আমি আমাকে
একটা মিনিট
মিথ্যা কেন দেন?
কোথায়
মিথ্যা? আরেকটা কষ্ট পাবে
কি,
প্লিজ আপনার নাম্বারটা আমাকে দিন, মাঝে মাঝে দরকার হয় আপনাকে।
আমি 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 তোমাকে ওয়াকি টকি দেব, ফোনে ফোনে কথা বলে আমরা পোষাতে পারবো না তিথি, মানে আমি তো রাজীবের মতো কোটিপতি না, সন্ন্যাসী মানুষ, একজোড়া ওয়াকি টকি থাকবে, হ্যাঁ তোমার ফ্রিকোয়েন্সি আমার ফ্রিকোয়েন্সি এক করা থাকবে, আমরা কথা বলবো তিথি। আমি 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 তো সেদিন খুব কষ্ট পেয়েছিলাম, আমি কিরকম কষ্ট পেয়েছিলাম জানো?
কিরকম?
সকালবেলায় উঠে তুমি যদি দেখো যে তোমার দুইটা হাত নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা, বাথরুম করতে গিয়ে যদি দেখো সেখানে পানি নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা, খেতে বসে যদি দেখো যে ভাত আছে তরকারি আছে কিন্তু খাবার প্লেট নাই, তাহলে তুমি যেরকম কষ্ট পাবা,
বিকল করে সব ভিজায় ভিজায় দেখলেন
পানি নাই,
কাপড় শুকনো কাপড় নাই,
শুকনো কাপড় নাই, তাহলে যেরকম কষ্ট পাবা, একই রকম কষ্ট পেয়েছি যে তিথি তোমাকেও ফোনটা করতে পারতো, আমাকে না করুক জাহিদকেও করতে পারতো, জাহিদকে না করুক এবিসির নাম্বারও করতে পারতো।
আপনার পিএন নাম্বারটা দিয়ে দেন না, পিএ থ্রি, আপনার তো আবার পিএ অনেকগুলা, পিএ থ্রি
সেটা নাতির নাম্বার, রাজীবের মোবাইলে ফোন দিয়ে আমার বুকে এত বেশি কষ্ট লেগেছে তিথি, আমি মনে আমি মনের ভুলে তোমাকে আমি মনের ভুলে তোমাকে আমি একটু খারাপ ব্যবহার করে ফেলেছি তিথি, তুমি আমাকে ক্ষমা করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তিথি আমি কথা দিচ্ছি আমি আর শো করবো না।
এরপর শুধু বলো
ক্ষমা করে দিয়েছো, আমি কিভাবে বুঝবো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো?
আপনার নাম্বারটা দেন, আমি একটা মিস কল দিই তাহলে বুঝে যাবে।
না এটা এটা ভালো,
হ্যাঁ অনিয়ারে আমি
যদি তিথি তোমাকে যখন নাম্বারটা দিবে তো আমাকে টেক্সট করে পাঠিয়ে দাও, 11 বছর 11 বছর ধরে একটা লোকের সঙ্গে ওঠা বসা করি এই পর্যন্ত নাম্বারটা দেয়নি।
না তিথি আমার কথা শোনো, সেটা হচ্ছে আমি যদি এখন অনিয়ারে তোমার আমার নাম্বারটা বলি অনেক অনেক লোকজনের কাছে নাম্বার,
আপনার ভক্তদের আপনি ভালোবাসেন না?
অবশ্যই ভালোবাসি, তাহলে ভক্তদের অবস্থা এই রেডিও এবিসির মত হবে, কেউ লাইনটা পাবে না। তিথি আমি তোমাকে বলি, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এক্ষুনি শো ছেড়ে চলে যাবো।
না না না
ক্ষমা করতে, নাম্বারটা
না না না
নাম্বারটা দেন,
তুমি আমাকে এমন ভাবে
বাংলাদেশে বসে বারাক ওবামার নাম্বার পাওয়া সম্ভব আসিবেন
না? ঠিক আছে, আমি ঠিক আছে তিথি, আমার ক্ষমার যোগ্য অপরাধ আমি তোমার সঙ্গে করছি, তোমার সঙ্গে ফোন
দেখি। আমি কিন্তু আরেকটা বিষয় রাগ করছি, আমি কিন্তু আপনাকে মেসেজ করছিলাম।
কোথায় মেসেজ করছিলাম?
ফেসবুকে।
ও ফেসবুকে ব্যাপারটা বলি তোমাকে,
ফেসবুকে সে নিজে চালায় না তো, ওটা চার নাম্বার দিয়ে চালায়।
ফেসবুকে ব্যাপারটা তো জানো যে আমরা আমরা আগে গরিব ছিলাম, আমি আর আমার ছোট ভাই একসঙ্গে একটা অ্যাকাউন্ট ইউজ করতাম, এখন আমাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আমি আমার ছোট ভাই এবং আমার বাবা তিনজনই একই অ্যাকাউন্ট ইউজ করি। কারণ হয় কি যে আমার বাবা তো বুড়ো হয়ে গেছে, বয়স করলো, করার সময় মেসেজ পেলে উনি মেসেজ পড়তে গিয়ে ডিলিট করে ফেলেন, মানে উনি তো কম্পিউটার এত ভালো বোঝেন না, ধরো রিডি থেকে ডিলিট বাটনে চাপ দিয়ে ফেলে, হয়তো এই কারণে তোমার মেসেজটা আমি মিস করে গেছি। বাট তিথি, তোমার মেসেজ আমি মিস করছি, কিন্তু তুমি তো আমার বুকে বাধাই করা ছবির মতো রয়ে গেছো।
আপনাকে কথা বলি,
আমি আমি আমার ম্যাট্রিকের সার্টিফিকেট লেমিনেটিং করে রাখি নাই, আমি তোমার নাম তিথি লিখে লেমিনেটিং করে মানি বাজি রাখি, তুই দেখতে চাও এটা? আচ্ছা তাহলে কালকে আসো এবিসি রেডিওতে দেখাবো।
আমার কাছে টাকা নেই।
কিসের টাকা নেই? টাকা লাগবে না, তুমি যে কোনো রিকশা
দেখা বলবা। আপনি লেমিনেটিং দেখানোর জন্য টাকাও চান?
আমি রবিনগরের রাজকুমারী, আমার নাম তিথি, আমাকে নাও, তোমাকে সোনার মোহর দেওয়া হবে, এবং আমি রবিলাল, রাজকুমার রবিলাল, আমি নেমে কিসের রিক্সা ভাড়া? আমি তো আমি তো টাকা ইউজ করি না, আমার
স্বর্ণ মুদ্রা
মোহর আমি ওগুলি দিয়ে দিই।
জানেন আমার আম্মু আর আমার ভাইও না এসে ওটা শুনছে?
হ্যাঁ, ওই হ্যান্ডস রিকোয়েশন করছে, ঠিক আছে, আপনি যদি বলেন হৃদয় রাজ্যের রাজকনা
সব। হ্যাঁ, আমি খারাপ কিছু বলবো? হৃদয় রাজ্যের রাজকনা কি হতে পারে না? রাজকনাদের কি মা আর ভাই থাকে না? আপনি কি ভাবেন?
আরেকটা পয়েন্ট বস, ওই যে তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, রবীন্দ্রনাথের এই লাইনটাই পিক করলেন, এই লাইনটাই? আর রবীন্দ্রনাথ আর কিছু বলেন নাই জীবনে?
কি বলছে?
তোমার এই করিয়াছি জীবনের ধ্রুব তারা, বলে নাই
রবীন্দ্রনাথ?
বলে নাই?
বলছে
নতুন করে পাবই বলে হারাই ক্ষণে ক্ষণ, এইটা কাজে লাগাইতে পারলেন, ধ্রুব তারা কাউকে বানাইতে পারলেন না।
আমি তিথিকে জীবনের ধ্রুব তারা বানাই নাই, আমি আপনাকে সত্যি কথা কেন বানাই
পারবেন না? তো আপনার তো চেঞ্জ দরকার
না? না
আপনার তো চেঞ্জ দরকার। আপনার রানু, রানু আপনি কজনকে বানিয়েছেন এই পর্যন্ত?
কি
রানু কে সত্যিকার অর্থ বলেন, রানু কে আজকে বলেন রেডিতে বলেন, রানু কে? আপনি একটুকে বললেন, ইয়াকে বলছেন, মৌমিতাকে বলছেন, মৌমিতা তুমি রানু?
মৌমিতাকে আমি রানু বলি নাই, মৌমিতাকে আমি বলছি,
রানুর উদাহরণ দিছি যে
রানু রবীন্দ্রনাথের চিঠি।
আমরা ওই জায়গাটা রিপিট করছেন, তুমি রানু, রানুই রানু, মৌমিতাকে আপনি বলছেন তুমি রানু। হ্যাঁ, আপনার কতজন রানু?
আমার রানু হচ্ছে তিথি, একদম পরিষ্কার কথা, তিথি হচ্ছে আমার রানু। রানু, ও রানু,
হ্যাঁ
কেমন আছো জানু?
একজনকে ভুলে যাইতে রবি ভাই, আপনার ঠিক 37 মিনিট 32 সেকেন্ড, আমি জাস্ট হিসাব করে দেখলাম, জাস্ট 37 মিনিট 32 সেকেন্ড লাগে একজনকে ভুলে যাইতে। 8 পৃষ্ঠার একটা চিঠি লিখছে একটা মেয়ে, কি বললো একটা চিঠি, একটা মেয়ে নিজের হাত, এই যুগে লাস্ট, এই পৃথিবীতে লাস্ট কে কবে চিঠি লিখছিল আপনি জানেন?
কে?
আপনি ওই চিঠির কাগজে আগুন ধরার সিগারেট ধরেছেন?
কোনটা? নেপোলিয়ানের চিঠিতে?
না না, মৌমিতা যে চিঠি পাঠাইছে,
মৌমিতা চিঠি আমার এখনো হাতে, আমি
জাহিদ এক্ষুনি বললাম, আমাকে
জাহিদ এই কথা বলেনি, আপনি জাহিদের মুখ দিয়ে এই কথা বলাবেন না। লাগে আমি আপনাকে বলি বস,
স্যার
আমি আপনাকে বলি, আমি গতকাল রাত্রে আপনাকে ইনবক্স করছি, আমি গতকাল আপনাকে ইনবক্স করছি, রাজীব আমি সুইসাইড করব। আপনি বলছেন আর একটা দিন দেখেন, ঠিক আছে, একটা দিন পার হয়ে গেছিল, আমি সত্যিই সুইসাইড করতাম যদি মৌমিতার এই চিঠিটা না পাইতাম। মৌমিতার চিঠি আমাকে নতুন করে বাঁচতে শিখাচ্ছে, মৌমিতার চিঠি আমাকে নতুন করে ভাবতে
শিখাচ্ছে। আসলে একটা পাতা কম
তুমি যা খুশি তার চিঠি নিয়ে কথা বলতে পারো, কিন্তু মৌমিতার চিঠি নিয়ে একটা কথা যদি রাজি বলো আমি তোমাকে কাঁচা খেয়ে ফেলবো। কিন্তু আমি আমরা চিঠির আলোচনা ব্যাক করি, চিঠিকে কেন আমি ধ্রুব
একটা পাতা ছেড়ে ওটাতে আগুন লাগে, ওটাতে সিগারেট আপনাকে লিখছে, কিন্তু তারপরও চাঁদ হয়তো সবার জন্য আলো দেয় না, কিন্তু তারপরও আমরা অভাগারা একটু হলেও চাঁদের আলো পাই।
তিথি ওরফে রানু শোনো, আমি বলি তোমাকে আমি ধ্রুবতারা কেন করি নাই আমি তোমাকে বলি, আমার হচ্ছে চোখের সমস্যা আছে, আমি দূরের জিনিস দেখি না, ধ্রুবতারা অনেক দূরে থাকে, তো আমি রাত্রে ওই ধ্রুবতারা হোক আর চাঁদ হোক আমি চোখে ঝাপসা দেখি, তো তুমি আমার জীবনের ঝাপসা কোনো বস্তু হয়ে থাকো, ঝাপসা কোনো তারা হয়ে থাকো এটা আমি চাই না, তুমি আমার বুকের ভেতর অন্তরের ভেতর মণিমাণিক্য হয়ে থাকো তিথি, এটাই আমি চাই।
সমাধান এটা না বস, সমাধান হচ্ছে কি জানো, একটা বাইফোকাল চশমা,
ভালোবাসা আমাকে অন্ধ করে দিচ্ছে, আমি বাইফোকাল চশমা পরে সেই চোখ আর ভালো করতে চাই। হ্যাঁ বলো রানু।
আচ্ছা আপনার ঈদে এখন পর্যন্ত কতগুলি মেয়ে আসছে?
খুব ভ্যালিড প্রশ্ন বলেন।
আমার এই হৃদয়
বুনতে হচ্ছে, তো একটু ওয়েট করো, খাতা টানবো বাস, খাতাটা ওই যে আপনার ডেস্কে যে খাতাটা আছে ডায়েরি, ডায়েরিটা নিয়ে।
আমার এই হৃদয়ে অনেক মেয়ে আসছে তিথি, অনেক মেয়ে, অনেক মেয়ে। আমি আমি বলি শরীরের বিভিন্ন রন্ধ্রপথে তারা বেরিয়ে গেছে, কানের ফুটো নাকের ফুটো দিয়ে বেরিয়ে গেছে। তুমি বেরোবো কিসের? তোমাকে তো আমি হার্টের যে মানে আমার ব্লকটা আছে ঠিক আছে ওইটার ভেতর, তুমি আমার হার্টের ব্লক, তুমি আমার রক্তের লোহিত কণিকা, তুমি আমার হাড়ের অস্থি মজ্জা,
তুমি তুমি আমার কিডনির বাই প্রোডাক্ট,
কিডনির বাই প্রোডাক্ট, কিডনি সুগার, এগুলি কি বলেন কিডনি বাই প্রোডাক্ট মানে বাই প্রোডাক্ট কেন সুগার হবে? তুমি আমার জিহ্বার আলজিহ্বা, আপনার যে চুল দাড়ি সব পেকে গেছে বস, আমার এই সমস্যাটা নয়, বাট আমি চুল পাকানোর চেষ্টা করতেছি। কেন পাকানোর চেষ্টা করতেছি জানেন? কারণ রবীন্দ্রনাথের চুল পাকা ছিল, রবীন্দ্রনাথের রানুও ছিল, আমার রানু আছে, শুধু চুলটা পাকতেছিলাম বলে তিথির সাথে আমি আগাতে পারছি না।
কলব ইউজ করা বন্ধ করে দেন।
আপনি তো আপনার রানু শুধু এই সপ্তাহের জন্য, আগামী সপ্তাহে তো আরেকজন আসবে না?
আগামী সপ্তাহে কখনোই আসবে না, এই ঘন্টা খানেকের মধ্যে আসবে, এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করার মতো ধৈর্য আছে না শ্রবণ নাই
নাই।
এখন তিনি তুমি কি চাও, তুমি কি চাও বলো তো, তোমার চাওয়াটা কি?
আমি আর কি চাইবো?
তুমি চাও যে রবি তোমাকে চিরদিন ভালোবেসে যাবে, এটা চাও?
কে না চায় যে তাকে সবাই ভালোবাসে।
খুবই তিথি মেয়েটা বড় দুঃখী বস, কষ্ট দেন না
তিথি, তুমি ভালো থাকো। আমার অপরাধ হয়েছে তোমার ফোন কি বলে, আমার ফোন আমার ফোন আমার ফোন আমার ফোন
আমার ফোন না
তোমার ফোন, মানে আমি তখন আসলে মানে ওটা আমি নিতে পারিনি, তুমি রাজীবের মোবাইল ফোন দিছো, আমি আমি দুঃখ প্রকাশ করছি তিথি, এবং আজকের শোটা আমি কৃতিক উৎসর্গ করছি, কালকের শোটাও যেটা হবে সেটাও কৃতিক উৎসর্গ করছি, জে বি এস বি তারপর যাহা বলি বসো যা শো হবে সব কৃতিক উৎসর্গ করা হইল, এটি 9.2 এই ফ্রিকোয়েন্সিতেও কৃতিক উৎসর্গ করা হইল।
আর রানু রানু
রানু মানে
রানু
রানু
রানু প্রশ্নটার সমস্যা সমাধান হয়,
রানুটা কে বস
বলেন, এটা বলেন
রানুটা কে,
ফাইনালে বলেন যে রানু অমুক,
রানু বলে কেউ নাই, রানু মিডিয়ার সৃষ্টি, হ্যাঁ রানু এবং ভানু দুইটাই মিডিয়ার সৃষ্টি, ওগুলো আমাদের অলস মস্তিষ্কের কল্পনা মাত্র। ভালো থাকো তিথি, আই লাভ ইউ, ভালো থাকো, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন ছবি এবং আমার সঙ্গে রয়েছেন দা ইনবক্স কিং রাজীব হাসান,
এবং আমার ইনবক্সে খুবই সম্প্রতি একজন আমাকে নক করেছে এবং তার সঙ্গে আমার কিছু কথোপকথন হয়েছে, সেই কথোপকথনগুলো আমি বলছি। তার নাম হচ্ছে রিমু। রিমু আমাকে প্রথমে নক করে যে কথাগুলো বলেছে তিন চারটা লাইন, সেই তিন চারটা লাইন বাদ দিয়ে আমি বাকিটা পড়ছি, সেই তিন চারটা লাইনে আমি সবার শেষে বলবো, কেন সবার শেষে পড়ছি সেই গল্পটা তখনই বোঝা যাবে। রিমু আমাকে কথোপকথনে এক পর্যায়ে বলেছে যে রবি ভাই যে আপনাকে কথায় কথায় খ্যাত বলে, আপনি প্লিজ এটাতে মন খারাপ করবেন না, আপনি মোটেও খ্যাত না। তখন আমি তাকে লিখছি না রবি ভাই আমাকে খ্যাত বলে এটাতে আমি মন খারাপ করার কোনো কারণই নেই, কারণ আমি অবশ্যই খ্যাত, আমি জানি আমি খ্যাত, এবং এটা নিয়ে আমার মধ্যে কোনো ধরনের কুসংস্কার নাই বা কি বলবো যে আপত্তি নাই, খ্যাত হইতেই পারে, একটা মানুষ আনস্মার্ট হইতেই পারে, একটা মানুষ মফস্বল থেকে উঠে আসতেই পারে, সবাই তো শহুরে হবে না,
সেটাই মানে, এবং আমি এটাকে সমর্থন করি যে কারণ আপনি একটা ইকো ফ্রেন্ডলি মানুষ, ঠিক আছে, ধরেন আমাদের ঢাকা শহরের ইট কাট কনক্রিটের জঙ্গলে আপনি যখন আসেন আমার মনে হয় যে একটা সর্ষে খেত আমার পাশে আসলে
একদম মনে হয় একটা গোয়াল ঘরের,
হ্যাঁ একটা মানে, হ্যাঁ আপনার গা দিয়ে একটা গোয়াল ঘরের গন্ধ বের হয় যে যে গন্ধটা আমি ভীষণভাবে মিস করি, ঠিক আছে, এবং এবং আমাদের সেই কিচেনের বদ্ধ গন্ধের চাইতে আপনার গা দিয়ে যে গোয়াল ঘরের গন্ধটি বের হয় সেটি এত ইকো ফ্রেন্ডলি, এবং আপনার কাছে আসলে মনে হয় যে আমার গ্রামে যাওয়ার দরকার নাই, আমি আশুলিয়ার কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে, আসে না যে আপনি বাসের জানলা দিয়ে গ্রাম দেখেন, ঠিক আছে, ট্রেনের জানলা দিয়ে ক্ষেত দেখেন, আমি তেমনি আপনার পাশে আসলাম, কেন বারবার আপনার কাছে ছুটে আসি, কেন বারবার আমি গ্রাম দেখিনি, আমাকে বারবার আমার পক্ষে নাইট করতে জার্নি করে যে করতে জার্নি করে ট্রেনে জার্নি করে কিংবা প্লেনের জানালা থেকে গ্রাম দেখা সম্ভব না প্রতিদিন, কিন্তু আমি প্রতি মুহূর্তে একবার করে প্রতিদিন একবার করে গ্রামের ছোঁয়া পেতে চাই, এবং আপনার কাছে আসলে আমি সত্যিকারের গ্রামের ছোঁয়াটা পাই, মানে অদ্ভুত রকমের একটা গ্রাম, এবং
প্রবলেমটা কি বস, প্রবলেমটা হচ্ছে
গোয়াল ঘরের যে গন্ধটা আসছে বস, এখন তো মানে বাংলাদেশে গোয়াল ঘর উঠেই যাচ্ছে, গরু
এখন ইউজ করেন যে বডি স্প্রে দিয়ে পানি স্প্রে করেন মার পাবেন
না,
আপনার গা ধরনের হচ্ছে আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন আমিও তাকে এরকম ব্যাখ্যা দিয়ে বলছি আমি খ্যাত, এবং এটা নিয়ে আমার মধ্যে কোন ধরনের দ্বিধা নাই,
দ্বিধা থাকা উচিত না, হ্যাঁ
হ্যাঁ সে লিখছে,
হ্যাঁ
ডেফিনেটলি না, আপনি অনেক কিউট, আমি তখন উত্তর দিচ্ছি হাসছি,
মানে এটা কি একটা ছেলে লিখছে,
না একটা মেয়ে, আচ্ছা হাসছি মানে এটা হচ্ছে নিজেকে নিজেকে পরিহাস করা,
পরিহাস করা, রাইট, হ্যাঁ হ্যাঁ, তারপর লিখছি
আমি লিখছি কিউট, বানানটা কি লিখছি বস কি সি ইউ টি,
ও আচ্ছা,
আমি তখন বিদ্রুপের হাসি হিসেবে লিখছি যে খ্যাতের সঙ্গে কিটনেসে কি সম্পর্ক,
হ্যাঁ
সে উত্তর দিচ্ছে অবশ্যই সম্পর্ক আছে, আপনাকে কোনো সাইড থেকেই খ্যাত মনে হয় না, কোন দিক দিয়ে মনে হয় আপনিই বলেন, তখন আমি ব্যাখ্যা দিচ্ছি অনেক দিক দিয়ে আমাকে খ্যাত মনে হয়, আমার উচ্চারণের রংপুরে টান আছে, আমি কথা বলতে চ ছ উচ্চারণ, রংপুরের লোক চ ছ উচ্চারণ করে চা বলে, কারণ চা
না বলছে আপনার উচ্চারণে রংপুরের টান নাই, তবে
আমি
রংপুরের লোকেরা খুব চমৎকার ভাবে কথা বলে, এবং রংপুরের রংপুর চিটাগাং রাজশাহীর লোকদের ভাষা এত মধুর, পৃথিবীতে এরকম মধুর ভাষা খুব কম আছে, কিন্তু
ঠিক আছে ঠিক আছে,
কিন্তু আপনার সমস্যা অন্য জায়গায় সেটা আমি পরে বলতেছি,
হ্যাঁ আপনাকে আমার উচ্চারণে রংপুরিয়া টান আছে,
মোটে আপনার
আমি স্মার্টলি কথা বলতে পারি,
এই যে এই জায়গাটাই হচ্ছে এই এই শব্দটাই খুঁজতেছি, সেটা হচ্ছে যে স্মার্ট কে আপনি বলতে স্মার্ট স্মার্ট, হ্যাঁ ঠিক আছে, স্মার্ট কে আপনি বলতে স্মার্ট, এই জায়গাটা একটা প্রবলেম আছে, উচ্চারণ হচ্ছে স্মার্ট স্মার্ট না স্মার্ট স্মার্ট, ঠিক আছে, আমি রংপুরে না বস, এটা মফস্বলের ছেলে, দয়া করে রংপুর কে এর মধ্যে টাইম এন্ড মাবস, আমরা একা দোষে, ঠিক আছে, আপনার একা দোষে রংপুরকে টানেন না, প্লিজ কেন রংপুরকে টানেন?
হ্যাঁ, তারপর হচ্ছে কথা বলতে গেলে সব ট্যাক্স লেগে যায়, তোতলামি করি
না, তো তোতলামি তো আপনার প্রবলেম না, তোতলামি আমার,
না না আমার প্রবলেম
না, আমার প্রবলেম আছে
তোতলামি। এবং সে বিনা বাক্য ব্যয়ে সব মেনে নিচ্ছে, আমি যা যা বললাম সে বলছে হ্যাঁ আপনার মধ্যে সব সমস্যা আছে,
কিন্তু আসল সমস্যার কথা তো আসলে নাই,
এটার জন্য এটার সাথে খ্যাতের কোনো সম্পর্ক নাই একদম, এরকম প্রবলেম অনেকেরই আছে, এর মানে না যে আপনি খ্যাত।
আচ্ছা খুশি আপনি?
না না খুশি আর
কি আছে বলতো, পড়েন না বল।
আচ্ছা আমি বললাম তারপর তারপর আমি দেখে লিখছি খ্যাত হলে প্রবলেমটা কি, সেটাই তো বুঝতেছি না, সবাই কি স্মার্ট হইতে হবে? স্মার্ট
স্মার্ট স্মার্ট,
হ্যাঁ আমি উচ্চারণ করতে পারি, আচ্ছা সরি, সে লিখছে স্মার্ট হওয়ার তো দরকার নেই, বাট আপনি খ্যাত না। আমি বললাম আমাকে খ্যাত হইতে দিব না, জীবনে কিছুই তো হইতে পারলাম না। ও লিখছে যা হইছেন তাতেই চলবে, খ্যাত হওয়ার দরকার নেই, আর আপনি দেখেছেন আপনার হেয়ার কি সুন্দর, সিল্কি সিল্কি, রবি ভাইয়ের চুল ম্যাগি নুডলসের মতো, বাট তাও ভালোই লাগে। আমি তখন শুধু হাসছি এবং থ্যাংকস বলছি, বলছে বাট হাউ ডু ইউ নো, তুমি তো কখনো আমার মাথায় হাত দাওনি, তুমি কিভাবে জানলা যে আমার চুল সিল্কি? আমার চুল সিল্কিটা জানার
তার আগে সে কিভাবে জানলো যে আমার চুল ম্যাগি নুডলসের মতো?
খুবই মেয়েরা খুবই রহস্যময়।
মেয়েটা কে এটা আমি জানতে চাচ্ছি?
মেয়েটা লিখছে আমি আপনার পিঠ তো দেখেছি,
আপনার পিঠ,
পিঠ মানে ছবি সংক্ষেপে, মানে আমরা আমার এই জেনারেশনটা সংক্ষেপে পিক লেখে, আপনাদের জেনারেশনটা আপনার কি লেখেন? সিন লেখেন সম্ভবত। আর চুল সিল্কি বোঝার জন্য মাথায় হাত দেওয়ার দরকার হয় না,
রাইট?
আমি লিখছি আসলে আমি এই ব্যাপারে খুবই অনভিজ্ঞ। সে তখন হাসছে, হা 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 আপনার এই কথাটা অনেক কিউট লাগে। আমি তখন একটা লজ্জা পাওয়ার মধ্যে,
ওকে কিউট কোম্পানি চাকরি করে।
পয়েন্ট এখানেই বল, পয়েন্ট এখানেই, এখন এখন শুরু হচ্ছে এই আসল গল্প।
বলেন
আমি তাকে কঠোরভাবে প্রমাণ করার চেষ্টা করতেছি আমি খ্যাত, সে বলে না আপনি খ্যাত না, সে রেগে যাচ্ছে আমার উপর, না আপনি নিজেকে খ্যাত কেন বলতেছেন, কারণ আমি তো খ্যাত, খ্যাত নিজেকে খ্যাত বলবেন না তো কে বলবেটা কি, বলে না আপনি খবরদার নিজেকে খ্যাত বলবেন না। সেই মেয়ে আমাকে এত গভীরভাবে ভালোবাসে যে একটা চলজ্জান্ত প্রতিষ্ঠিত খ্যাতকে খ্যাত হিসেবে দেখতে চায় না। সেই মেয়ের পর লিখছে আর রবি ভাইকে বলবেন যেন মাঝে মাঝে উনি একটু ইনবক্সটা চেক করে। তখন আমি তাকে লিখছি তুমি তো আমাকে খ্যাতি বানাইলা, আমি কি রবির পিয়ে? না তো, আমি খ্যাত কিভাবে বানালাম আর আপনি পিয়ে কেন হবেন? আরে আপনি অনেক জোরে চিৎকার দিয়ে বলবেন, মনে করবেন যে আপনি ওনার বস। আমি তখন লিখছি না ঠিকই আছে, ঠিকই বলছো, আমি আসলে রবির পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আমি রবিকে বলবো যে তুমি যে তাকে অজস্র নক করে যাও, সে যে রিপ্লাই দেয় না তাতে একটা মেয়ে কষ্ট পায়, তোমাকে যেন রিপ্লাই দেয়, এটাই তো আমার কাজ। সে তখন বলছে না এটা আপনার কাজ না, আর আপনি খ্যাত না। আমি তখন লিখছি না আমি খ্যাত, আমি খ্যাত 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 খ্যাত, আমি খ্যাত টু দি পাওয়ার ইনফিনিটি। তখন সে লিখছে নো ওয়ে, আপনি খ্যাত না 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 না, অনেকগুলো আমার লিখছে
আপনাকে নানা ডাকছে, শেষ করে কোনো সমস্যা নেই। তারপর দাদু নানু এটা ডাকা দিতেই পারে। হ্যাঁ তারপর কি ফাইনালি
মেয়ে আমাকে এত ভালোবাসে, সেই মেয়ে আমাকে কেন নক করছে জানেন? প্রথম ম্যাসেজটা রাজীব ভাই আপনি আমার তরফ থেকে রবি ভাইয়াকে একটা অনেক জোরে অনেক জোরে বকা দেবেন, কজ সে কেন মেসেজ দেখে না। আর ভাই আপনাকে আমার অনেক ভালো লাগে, বাট রবি ভাইয়ার মতো না, আপনি বিশ্বাস নিলে পড়েন।
আচ্ছা মেয়েটার নাম
রবি ভাই, এটা হচ্ছে বাস্তবতা, কিছু কিছু মানুষের জন্ম হয়।
আচ্ছা ঠিক আছে, আমি আমি
আপনি তো আপনি তো চলচ্চিত্র বানাইছেন, চলচ্চিত্রের কথা হচ্ছে আউট অফ ফোকাস, সিনেমা দেখেন না, নায়ক নায়িকা নাচে, তার পিছনে অনেক এক্সট্রা নাচে, কোনদিন দেখছেন এক্সট্রা কিভাবে নাচে?
আপনি আপনি এক্সট্রাই তো?
আমি এক্সট্রা।
আচ্ছা
আমি হচ্ছি আউট অফ ফোকাসে দাঁড়ানো, জন্মদিনের ইয়ে হচ্ছে দাদু বাবা মা আর তাদের নাতি কেক কাটতেছে, তাদের আশেপাশে অনেক আত্মীয় স্বজন দূরে দাঁড়িয়ে, আমি সেরকম আউট অফ ফোকাসে দাঁড়িয়ে থাকি এরকম একটা চরিত্র। আর যে দাদুটা
আচ্ছা আমি আমি রাজীব আপনার সম্পর্কে
এইটা নিয়ে রয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নাই। দ্বিধা নাই কেন, আমি আপনাকে বলি, মানে আমরা তো অনেকদিন ঐশীর নাম নিইনি, আজকে ঐশীর নাম আমি নেই। কালকে আমি ঐশীকে একটা কথা বলতেছিলাম যে সে আমরা বললাম না যে আমি শো করবো না আর হোটেলে কথা বলতে বলতে হঠাৎ করে যে হইলো, সে বললো সিরিয়াসলি আমি কেন শো করতে পারছি না। তখন বললাম দেখো সব জিনিস সব মানুষের জন্য না, আমি মানুষটা এক্সট্রোভার্ট না, আমি খুবই ইন্ট্রোভার্ট, আমি খুবই নিজের মনের মধ্যে থাকতে পারছি না। আমি এতটাই ইন্ট্রোভার্ট, এতটাই আত্মকেন্দ্রিক, এতটাই ইন্ট্রোভার্ট যে আমি কারোর সঙ্গে মিশতে পারি না। আমি তোমাদের সঙ্গে ঠাট্টা ফাজলামো করি জন্য আমি পরিচিত মানুষদের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারি, কিন্তু একটা অচেনা লোক তার সঙ্গে আমি মোটেও মিশতে পারি না। আমি ছেলেবেলায় একদিক দিয়ে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো, আমি আরেক দিক দিয়ে পালিয়ে যেতাম, কারণ এই ভয় যে আত্মীয় স্বজনের সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি সেই ইন্ট্রোভার্ট যে কখনোই বিশ্ববিদ্যালয় জীবনে তার টিচারদের কাছে গিয়ে বলতে পারেনি যে ম্যাডাম আমার এই প্রবলেম বা এটা আমি বুঝতেছি না, বাট এটা বিশ্ববিদ্যালয় জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই করে, ম্যাডামদের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, আমার কখনোই যাওয়া হয়নি। আমি সেই ইন্ট্রোভার্ট যে সবসময় ক্লাসের সব শেষের বেঞ্চিতে একা বসতে চাইছে, রেডিও জিনিসটা বস আমার জন্য না, আমি সিরিয়াসলি বলতেছি।
আপনি তো গতকালকে বরখাস্ত করা হয়েছে, গতকালকে না গত
সপ্তাহে, চিঠি দেন, চিঠি দেন, রেডিও জিনিসটা আমার, রেডিও হইতে হয় আপনার মতো এক্সট্রোভার্ট। আমার কাছে বলার মতো কোনো গল্পই নাই, আমি ওই শিখে বলছি আমার, আমি যে রেডিওতে আসে একটা গল্প বলবো সেটা ইন্টারেস্টিং হইতে হবে। আমি গল্প বলতে গেলে সেটা হবে বিদ্যাসাগরের চটির মতো একটা খুবই
আমি গত সপ্তাহের শোটা আমি শুনলাম, মানে যেটা আমাদের এ যাবৎ করার সেরা শো, ওই জায়গায় জাস্ট একটা খুঁজছিল এই আপনার অর্ধেন্দ্র শেখরের যে দীর্ঘ গল্প আপনি ফেঁদে বসছেন। এবং আপনি বিশ্বাস করবেন না, আমার মা ঘুমাতে পারে না, তাকে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, ডিনামাইট প্রুফ ঘুমের ওষুধ, মানে ওই ওষুধ খেয়ে ডিনামাইট ফাটলেও নাকি ঘুম আসবে না, এবং এটা পরীক্ষিত বস। আমাকে আমি ঘুম পাড়ায় নেট থেকে ডিনামাইটের সাউন্ড ডাউনলোড করে বাজাই শুনেছি, আমার ঘুম ভাঙে না। কিন্তু আপনার ওই অর্ধেন্দ্র শেখরের ওই গল্পের সময় মানে মিতু শুনতেছিল বাসায় রেডিওতে, আমার মা উঠে বসছে, মিতু শুনতেছিল হেডফোনে, আমার মা তারপর উঠে বসছে না, এত বোরিং ছিল বস। আপনি হয়তো খেয়াল করে তাই থাকবেন যে জনসংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, আমার ধারণা যে কেবল ঘুরন্ত মানুষ না, পরকালে চলে যাওয়া কিছু মানুষ আপনার ওই অর্ধেন্দু শেখর মুস্তফির গল্প শুনে উঠে খাড়াই গেছে। মানে আসে না বস, কারো কারো শুয়ে এত বোরিং হয় যে মানুষ ঘুমায় পড়ে,
একদম দেখছি
আপনারটা এত বেশি বোরিং ছিল যে মানুষ খাড়াই গেছে, মানে ঘুমন্ত মানুষ দাঁড়িয়ে গেছে। তবে আমি আপনার ব্যাপারে,
না না আপনি আমার ব্যাপারে বলবেন, কিন্তু আমি আমার ব্যাপারে শেষ করে নিই, আপনি আমার ব্যাপারে বলবেন, কিন্তু হয় কি আমি তো আজকে না, কিন্তু নিশ্চয় আমার একটা পরিচয় আছে কোন একটা জায়গায়, এখন স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা হচ্ছে আমার লেখালেখির জায়গা,
লেখালেখির জায়গা।
আমি নিজেকে খুবই
মানে যে জায়গাটা আপনি মানে, হ্যাঁ বুঝছি,
আমি
আপনার ইনবক্সের অন্তরালের লেখালেখি জায়গা, ওই জায়গায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো
চোখের সামনে যখন দেখি না রয়ে ভাই যে আমি আসলে অপাঙ্কে ঈশ্বরের জন্য,
আপনি অপাঙ্কেও না রাজীব,
বাহুল্য আবর্জনা বা কি বলবো, এই যে শোর একটা মানে কি বলবো, এই যে শোর হচ্ছে নেগেটিভ চার্জ, এই শোটা আপনি তুলে নিয়ে যান, আমি নেগেটিভ চার্জ দিয়ে সেটাকে ডাউন করে নিয়ে আসি,
একদম এই প্রথম আপনি পুরো শোতে।
এবং আমি যখন দেখি বৈশাখে আপনাকে এক ছয়টা আট ডজন ইলিশ পাঠানো হয়, আপনাকে এ ভক্ত গিফট পাঠায়, ওই ভক্ত গিফট পাঠায়, তখন আমার কাছে সেই উপলব্ধিটা আসে যে রবি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে, সেই ক্ষমতা রবির আছে,
রাইট,
তার জন্য ভক্তরা আট পাতার চিঠি লেখে,
চিঠি লেখে,
এর আগে তুমি, হ্যাঁ এর আগে আরেকজন লিখছে,
এর আগে একটা ছেলেও লিখছে,
ছেলেও লিখছিল,
এর আগে আগামী সপ্তাহে
নীল অপরিচিত নামের একটা মেয়ে, সে আপনাকে ইনবক্সে দীর্ঘ ইয়ে পাঠায়
পাঠাইছে, হ্যাঁ,
কিন্তু রাজি তোমাকে পাঠায় না কেন, তার তোমার সেই যোগ্যতা নাই,
রাইট,
এই আজকে তো না
আমাকে
আর ছোট বানাবেন না,
আমি অবশ্যই ছোট বানাবো, আমি আপনার সম্পর্কে দুই একটা কথা বলবো, একটু মন দিয়ে শুনি। আমি এবং ফিদা ভাই খেয়াল আছে যে আমাদের এক সিনিয়র ফ্রেন্ড একদিন হঠাৎ করে মানে আমরা দুজন কারণবাজারে আসলাম, আসার পর যেটা হইল যে ফিদা ভাই চলে যাবে, আমাকে জাস্ট ড্রপ করে সে চলে যাবে এবং আমিও চলে যাব। আমরা প্রথম আলোর সামনে নামলাম, আমি দেখলাম যে আপনি একটা সিঁড়িতে বসে রয়েছেন, আপনার ডান সাইডে একটা মেয়ে বসা, বাম সাইডে আরেকটা মেয়ে বসা, ঠিক আছে। আপনি একজনকে বলছেন মেজো বউ, আরেকজনকে বলছেন ছোট বউ, ঠিক আছে। তা আমি বললাম, তারপরে আপনি গল্প বলতেছে যে এই গুলশানে কয় কাঠা জমি আছে, এ হচ্ছে আমার মেজো বউ, আরেকটা মেয়ে একলাবতী, সে আপনার জন্য একটা বাগান বাড়ি কোথায় যেন দিনাজপুর না কোথায় যেন কিনে রাখছে, এবং সেই বাড়ির নাম হচ্ছে অবনী বাড়ি নাই, কেন সে এই বাড়ির নাম দিয়েছে, যাতে আপনি এবং এই মেয়ে যখন বাগান বাড়িতে থাকবেন অন্য তৃতীয় কোনো মানুষ যাতে গিয়ে সেখানে বিরক্ত না করে, এই জন্য আপনি সেই বাড়ির নাম দিয়েছেন অবনী বাড়ি নাই, এটা আপনার নামটা দেয়া। একটা মেয়ে তার বাগান বাড়ির, সে আপনার জন্য কিনছে, মানে কিনছে মানে কি তার বাবা কিনছে এবং মেয়েকে দিছে এবং মেয়ে বলছে সেখানে সাপটা কিনে থাকবে। দুই, আপনার যে মেজো বউ তার সঙ্গে আপনি তর্ক করতেছিলেন, মেজো বউ আপনাকে বলতেছিল, মানে যে মেয়েটা আপনার মেজো বউ হওয়ার জন্য আসছিল, সে আপনাকে বলতেছিল যে গুলশানে তার যে পাঁচ কাঠা না ছয় কাঠা জমি আছে তার অর্ধেক সে পাবে, কারণ তার একটা ভাই আছে বোন আছে, আপনি অর্ধেক না আপনি থ্রি ফোর দাবি করতেছিলেন। এবং বেশ, মানে আমরা যেমন লাউয়ের দোকানে গিয়ে লাউ দাম করি, মাছের বাজারে গিয়ে মাছ দরদাম করি, আপনি একদম খুব স্বাচ্ছন্দ্যে দরদাম করছিলেন। তা মানে এটা একটা মানে অবিশ্বাস্য দৃশ্য, এবং আমরা বলছি এটা মেজো বউ, এটা ছোট বউ, বড় বউ কি জানে, বড় বউ বলতে আমি বুঝিয়েছি যে আপনার অরিজিনাল যে স্ত্রী, তখন আমি শুনলাম যে না বড় অরিজিনাল স্ত্রীকেও আপনি বড় বউ বলেন না, ওইটা আর একটা আমি, তার সঙ্গে আপনি এরকম কিছু বিষয় নিয়ে দরদাম করছেন। আমি সেদিন রাত্রেবেলায় সাড়ে তিনটে একটা স্ট্যাটাস দিচ্ছে, আপনি চারটার দিকে লাইক দিচ্ছেন, এবং আপনি তো রাজ্জাকের নাম আমার মতো। আমি বললাম রাজীব এত রাত্রে লাইক দিল, বলে আমি আপনাকে নক করলাম, আপনি কি বললেন রাত চারটার সময়, বস আমি খাচ্ছি, এত রাত্রে কি খাচ্ছেন, ভাত খাচ্ছি, এত রাত্রে ভাত খাচ্ছেন, তখন বললেন বস আমার সাথে না একটা মেয়ের পরিচয় হয়েছে, মেয়ের নাম হচ্ছে ম বা মু, ওকে আমি বলছি আমার ডান হাত,
আপনি গত সপ্তাহে মেন পুরো নামই বলছেন এবং তারপর থেকে সে আমাকে নক করে না,
সে আমাকে খাওয়াই দিচ্ছে ভোর ছয়টা পর্যন্ত খাওয়াচ্ছে। গত সপ্তাহে দেখলাম একটা মেয়ের সাথে সামনে দাঁড়ায় আপনি কথা বলতেছেন, আমি নাম না বলি, ঠিক আছে,
না না
আমি চিনি না,
নিজেই বুঝতেছি,
না না চিনি না, চিনি না, আপনি আমাকে পরিচয় করাই দেন না, এবং আপনি একটা পর্যায়ে বললেন যে জানো তোমার সাথে দেখা হবে দেখে আমি একটা বডি স্প্রে কিনেছি, তুমি তা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে, যে কথা তো আপনি সব মেয়েকেই বলেন, সব মেয়েকেই বলেন এই কথা, রাজীব ভাই নতুন কিছু বলেন, তখন আপনি কি করলেন, আপনি পকেট থেকে সত্যি সত্যি একটা বডি স্প্রে বের করে নিজের গায়ে দিলেন, ও মেয়েটার গায়ে একটু কেটে দিলেন, ঠিক আছে। আজকে যখন নীল অপরাজিতা আসছিলো চালু লতাতে, ঠিক আছে, নীল অপরাজিতাকে আপনি কি বললেন,
কি বললাম
যে আসো একটা ছবি তুলি, ঠিক আছে, এবং তাকেও বললেন যে তুমি আসবে বলে, নীল বললো আমি আসবো, এটা তো আপনি জানতেন না যে আমি আসবো, এটা তো রবি ভাইয়ের সাথে আমার ঠিক হয়েছে যে আমি আসবো, তখন আপনি নীলকে বললেন যে দেখো তুমি রবি ভাইকে ফোনে জানিয়েছো কিন্তু আমি আমি যে তোমার জন্য অন্তর্যামী, তুমি আসবে আমার অন্তর কাঁপবে না বলে আপনি পকেট থেকে বডি স্প্রে বের করে নীলের গায়ে দিলেন, আপনার গায়ে দিলেন, এবং বেশ ঘনিষ্ঠ অবস্থা আপনি ছবি তুললেন। রাজীব সমস্যা, আপনি আমার একটা সমস্যা ধরছেন, এখন আমি আপনার একটা সমস্যা ধরি, আমার আর আপনার দুজনের সমস্যা একই রকম, ব্যক্তিগত জীবন আমরা দুইজনের লুজার, ইকোনমিক্যাল দিক থেকে আমরা দুজনের লুজার, জীবনে তেমন কিছু দুজনের কেউই করতে পারিনি, দুজনেরই জীবনে নানান ধরনের হতাশা আছে, দুর্দশা আছে, অনিশ্চয়তা আছে, আনসার্টিনিটি আছে, এবং আমরা কেউ হ্যাপি না আমাদের জায়গায়, এবং আমরা দুজনে সবসময় প্রতিনিয়ত যেটা উপলব্ধি করি যে আমাদের আসলে অনেক কিছু করার ছিল এবং আমরা করতে পারলাম না, এবং করতে পারলাম না করতে করতে জীবনের প্রায় টু থার্ড সময় চলে গেছে, এখন আপনারও স্বাস্থ্য ভেঙে গেছে, আমারও স্বাস্থ্য ভেঙে গেছে, এখন আপনিও একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পান না, আমি একটি স্ট্যাটাসের বাইরে কিছু লেখার উৎসাহ পাই না, এবং দিনে দিনে সেই স্ট্যাটাস লেখার উৎসাহ হারাই যাচ্ছে, এখন আমরা কলাম টাইপের
সামাজিক সচেতনতামূলক জিনিস লিখি। এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আমি এবং আপনি দুজন দুইটা নাটক করি। ওই নাটকে কখনো কখনো আপনি আপনার প্যান্টের পকেট থেকে বডি স্প্রে বের করেন, ওই নাটকে অংশ নেওয়ার জন্য কখনো কখনো আমি কাউকে রানু কাউকে ধ্রুবতারা ডাকি। আসল জায়গাটা হচ্ছে আমাদের ফার্স্ট শো। আপনি আমাকে গালিগালাজ করেন সত্যি, আমি আপনাকে গালিগালাজ করি। আমি আপনাকে বলি খ্যাত, আপনি আমাকে বলেন বুড়া ভাম, ঠিক আছে। বাট দিন শেষে, দিন শেষের ব্যাপারটা কিরকম, দিন শেষের ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে এই শহরে বস কোথাও কিচ্ছু করার নাই, কোথাও যাবার নাই, কোথাও খাবার নাই, কোথাও ঘুরবার নাই। এইটা আমার আর আপনার দুজনের জন্য একটা হতাশা ঝাড়া ফ্রি কেন্দ্র হয়ে গেছে। একটা মাইক আমরা কথা বলতেছি, হ্যাঁ, সহ শ্রোতারা শুনতেছে আমাদের যাবতীয় হতাশা, এবং এই যে আমার ভেতরে যে এই যে শিশুর মতো রাগ, আপনার ভেতরে যে শিশুর মতো রাগ, এই রাগটা কেন? এই রাগটা হচ্ছে আমাদের জীবনের হতাশা থেকে। আমি চাই মিউজিকটা চেঞ্জ করো। আমি মানে আমাদের এই 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 দুজনের ঘটনা থেকে বা এই দুজনের ঘটনার মতো অনেকটা, এই দুজনের ঘটনার মতো একটা কবিতা আছে। আমি আমাদের শ্রোতারা যারা ভাবে যে রবি এবং রাজীবের সম্পর্ক খুবই খারাপ, রবি এবং রাজীবের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, দুজন দুজনকে দেখতে পারে না, তাদের জন্য বলি যে আমরা আসলে দুজনকে প্রচন্ড ঘৃণা করি, এটা সত্যি। আবার এই সন্ধ্যার পর যখন মানে একটা সন্ধ্যায়, সন্ধ্যার পর রাজীবকে না দেখলে ভালো লাগে না, এবং রাজীবের সঙ্গে আটটা নয়টার দিকে মোটামুটি গালিগালাজ করে, রাজীব আমার এই কথা বলে আমি এই কথা বলে গালিগালাজ, আর জীবনে কোনো রাজীবের কাছে আসবো না। প্রত্যেকটা শোর শেষে আমি জাহিদকে বলি, দেখো আমি রাজীবের সাথে শো করতে পারছি না, সরি। আপনি বলে দেন, এই আমি আর পরের শোতে নাই। তারপরেও পরের সন্ধ্যায়, তারপরেও পরের সপ্তাহে রাজীবকে না পেলে, অথবা রাজীব যদি রবিকে না পায়, তাহলে মনে হয় কিসের লাগি, কাল লাগি, প্রাণ হায় হায় করছে। আমি একটা কবিতা পড়ে শোনাতে চাই। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখের ধার দিনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে তো অনেক পরের কথা, টান দেই গঞ্জিকাতে। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে, রাগ চড়ে যায় মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি, করি তো কার পাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের ভাতের পাতে লবণের ব্যবস্থা হোক। ঢাকায় যখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে, আমি গাবতলিতে নামছিলাম, রংপুর থেকে গাবতলিতে আসতে লাগছিল 8 ঘন্টা, গাবতলি থেকে আমি যাত্রাবাড়িতে গেছিলাম, গাবতলি থেকে যাত্রাবাড়িতে যেতে লাগছে 8 ঘন্টা। আমার পাশে বসে থাকা বন্ধুকে বলছিলাম, ঢাকাটা রংপুর থেকে ঢাকার দূরত্ব যত বড়, ঢাকা শহরটা ততই বড়, ঢাকা শহরটা আসলে অনেক বিশাল বড়। ঢাকা শহর আমি এখনো এখন ঢাকা শহরটা অনেক জায়গা, আমি বলি না যে আমি গুলশান, সত্যি কথা থাকলে আমি গুলশানে নিয়ে যাবেন হারাই যাবো, আমি গুলশান চিনিই না ঠিক মতো, আমি বনানি আমি ঠিক মতো
এখনো বলবেন যে আপনি গুলশান চিনেন না,
আসলেই চিনি না।
যে আপনি প্রতি সপ্তাহে দুইবার তিনবার করে গুলশান যাচ্ছেন, গোরিয়া জিন্সে কফি খাচ্ছেন,
গ্লোরিয়া জিন্সের সেই আচ্ছা বাদ দেন,
আচ্ছা গ্লোরিয়া জিন্সের গল্পটা আমি বলি। গ্লোরিয়া জিন্সের গল্পটা কি আমি আগে কখনো বলছিলাম রাজীব? গ্লোরিয়া জিন্স প্রথম কবে যাই আমি বলি, আমি এটিএন নিউজে গেছি, আমার একটা শো নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, তো এখানে আমার কিছু বড় লোক বন্ধু বান্ধব আছে, এরা দেখে আলাপ করতেছে যে এরকম রাত্রে একটা পার্টি আছে গ্লোরিয়া জিন্সে, তো গ্লোরিয়া জিন্স, আমি আবার জিজ্ঞাসা যে গ্লোরিয়া জিন্স কি, এটা কি জিন্সের দোকান? মানে ওরা সবাই জিন্সের প্যান্টের দোকান, আমি ভাবছি যে এটা কোথাও তো জিন্সের প্যান্টের জন্য, ওরা সবাই বেশ একটা তাচ্ছিল্যের হাসি আসল। হ্যাঁ জিন্সের প্যান্ট, জিন্স পাওয়া যায় মুক্ত, ঠিক আছে। আমি না খুব ব্যাকুল হয়ে গেলাম, যেহেতু জায়গাটা গুলশানে, তখন এক গুলশান গুলশানরা বেগমকে আমি ফোন দিলাম, আচ্ছা গড়িয়া জিন্স নামে কি কোনো জিন্সের দোকান আছে? ও না, আরো হেসে কুটি কুটি, যা আপনি পারেন না, এটা একটা কফি শপ, কফি শপ, কফি শপের নাম
গড়িয়া জিন্স,
মানে কেমনে হয়? হ্যাঁ কফি শপের নাম গড়িয়া জিন্স, সেখানে এক কাপ কফির দাম 1200 টাকা। তারপর আমি পুরো গল্পটা বললাম, শুনে ওর মন খারাপ হয়ে গেল। বন্ধুরা আপনাকে ইনভাইট করে না, আমাকে ইনভাইট করেনি, আমাদেরই কোনো এক বন্ধু জন্মদেশে নেই, আমাকে ইনভাইট করেনি, বলে চল আপনাকে আমি নিয়ে যাবো গড়িয়া জিন্সের সবচেয়ে দামি কফিটা আমি আপনাকে খাওয়াবো এবং আমরা একটা মারবো। এবং তাই করতেছিলাম, মানে আমি চিনি নাও, আমাকে গুলশান মোড়ে দাঁড়াইতে বললো, এখান থেকে গড়িয়া জিন্স নিয়ে গেল, আমরা কফি খাচ্ছি। কিছুক্ষণ পর দেখি আমার বন্ধুরা দলে বলে ঢুকলো এবং তারা উকি ঝুঁকি মেরে দেখছিল, এবং এরপর যথারীতি সেই মেয়েটাকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছড়িয়ে গেল সর্বত্র। এ হচ্ছে গড়িয়া জিন্সের গল্প। বাস সেটাই, 1200 টাকার ওই কফিতে বস আমি কোনো
মজা পান নাই। আপনি পাঁচ টাকা
চায়ের দোকানে, চায়ের দোকানে চায় যেতে পারে, মানে রুচি খারাপ হয়ে গেলে যা হয় আর কি মানুষের। আর তবে আমি পৃথিবীতে মানে আমি অনেক দুঃখী মানুষ দেখছি, যেমন একটা মেয়ে আছে দুঃখী, ঠিক আছে, কারণ তার বয়স 41, এটা তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। আর একটা মেয়ে দুঃখী কারণ তাকে আমি হয়তো কোনোদিন রানু বলে ডাকি নাই। হ্যাঁ এরকম এত বড় বড় দুঃখ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে আমার আর আপনার দুঃখ কতই সামান্য বলে।
সেটাই, সেটা ভেবে উঠলে নিজেদের অনেক সুখী মনে হয়, কিন্তু এটাও ঠিক, এই বিশাল শহরে, এই বিশাল 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 বড় ঢাকা শহরের, এই বিশাল আয়তনের শহরে আমাদের কোথাও যাওয়ার নেই, কিচ্ছু করার নেই। আমরা বিদায় নিব, যেতে যেতে শুনবো সুমনের গান, গানওয়ালা, কারণ আমাদের জীবনে হাসি নেই, আনন্দ নেই, শুধু কষ্ট আছে, শুধু দুঃখ আছে, আর আছে একজন গানওয়ালা। সেই গানওয়ালার গান শুনতে শুনতেই আজকে আমরা ফিরে যাব, আবার হয়তো ফিরে আসব, কিন্তু ওই যে জয় গোস্বামী লিখছে লাইনটা, হয়তো ফিরে আসব, তাতে কার কি যায় আসবে, হয়তো কারোই কিছু যায় আসবে না, কিন্তু হয়তো কারো কারো যায় আসবে, হয়তো কেউ আজকে প্রতিজ্ঞা করছে আরে শোটা শুনবই না, কিন্তু তারপর শুক্রবার হলে 11:20 বাজলে সে ঠিকই শুনবো না, শুনবো না করেও হয়তো ঠিকই 89.2 টিউন ইন করবে। তাদের জন্যই আমরা আসি, তাদের জন্যই আমরা বারবার আসবো।
ও গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ও গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। ছেলেবেলার সেই, ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা চলে গেছে বেহালা নিয়ে, চলে গেছে গান শুনিয়ে। এই পাল্টানো সময়, এই পাল্টানো সময় সে ফিরবে কি ফিরবে না জানা নেই। গানওয়ালা, আর একটা গান গাও, আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই। কৈশোর শেষ হওয়া, কৈশোর শেষ হওয়া রং চঙ্গে স্বপ্নের দিন চলে গেছে, রং হারিয়ে চলে গেছে মুখ ফিরিয়ে। এই ভাটকাবাজির দেশে, এই ভাটকাবাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। গানওয়ালা, আর একটা গান গা, আমার আর কোথাও যাবার নেই, কিছু করার নেই ও গান না আর একটা গান গা আমার আর কোথাও যাবার নেই কিছু করার নেই
মেন্টোস বাতি জ্বালাও।